FM, the night comes alive with Grammophon.
শুনছেন সবসময় বেটি ফুটকের 8.0 FM, এবং ঘটনায় যাবার আগে আমরা একটা ছোট্ট খবর আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিক নিয়ে এলো বিক বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না, এবং শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয়ের ব্যবহার উপযোগী। মনে রাখতে হবে, এই রেজারটি কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি গোফ শেভের জন্য না। ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে। আজই খোঁজ করুন বিক বডি রেজার, পরিচ্ছন্ন শরীর, পবিত্র মন। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। সাত দিন পরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ, এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। এবং আজকের অতিথিরা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা আপনাদের কাছে ইমেল যেগুলো চেয়েছিলাম, অনেকেই, অনেক পুরনো আমাদের এখানে যারা আসেন অতিথি, তারা আমাদেরকে সাড়া দিয়েছেন, এবং সেই রকম একটা এপিসোড আমরা আপনাদের সামনে হাজির করতে পেরেছি। ছবি দেখে বুঝতে পারছেন যে এর মধ্যে আপনারা দুজনকে অন্তত খুব ভালোভাবেই চেনেন, তাদের গল্প বা তাদের ঘটনা আপনারা আগেও শুনেছেন, তো তাদের নিয়ে অনেক কথা হবে এবং অনেক দারুণ দারুণ কিছু ঘটনা আমরা শুনবো আজকে। তো শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিলে ফোন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন। এবং আমি বলছি আপনাদের সবাইকে, যারা অনেকদিন থেকে ভূত FM এর সাথে আছেন এবং যারা নতুন জয়েন করেছেন, যারা বহুবার ভূত FM এ এর আগেও অনেকে হয়তো এসেছেন, এবং যারা ভবিষ্যতে আসতে চান এবং যারা কখনোই আসেননি, প্রত্যেকের কাছে আমি ঘটনা যাচ্ছি এবং ঘটনাগুলো পাঠিয়ে দিন। অবশ্যই যারা পুরনো অতিথি তাদের অবশ্যই উল্লেখ করবেন যে এর আগে আপনি ভূত FM এ এসেছিলেন কিনা। আর আপনাদের নিজের ঘটনা হতে হবে সেরকম কিছু না, সবসময় নিজের ঘটনা একটা মানুষের জীবনে যে অহরহ ঘটে যায় এরকম না। আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে এবং স্টুডিওতে এসে সেই ঘটনাটি শেয়ার করুন সবার সাথে। আর যারা আমাদের সাথে ফেসবুকে থাকতে চান, তারা চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। এইখানে, এই bhootfm.russell এ আজকে আমাদের যে অতিথিরা আছে তাদের ছবি আপনারা দেখতে পাবেন, এবং আপনারা দুটো সাইটে গিয়েই আশা করছি যে আপনাদের ফিডব্যাক জানাবেন, কোন ঘটনা বেশি ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, কোন ঘটনা আরেকটু ভালো হলে ভালো হতো। আর একটু পরে আমরা ইনবক্সের, মানে ফেসবুকে যে মেসেজ সেটা চাইবো একটু পরে। আপাতত আমরা ঘটনায় চলে যাচ্ছি। আমাদের সাথে প্রথমেই রয়েছেন দিনার, এসছেন তিনি পুরান ঢাকা থেকে, আমরা তার ঘটনা শুনি।
জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। রাসেল ভাই, অনেকদিন পর আসলাম। তো আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করছি, এটা আমি ছোট একটি ঘটনা শেয়ার করছি, এটা আমি আমার অফিসের কলিগের মুখ থেকে শুনি। তো উনি আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করে আমি ঠিক সেভাবে বলছি। তো আপনার মুখ থেকে যখন আমি ঘটনাটি শুনি, তো এটা হচ্ছে উনার ইউনিভার্সিটির এক ক্লাসমেটের মুখ থেকে উনি ঘটনাটি শুনেন। তো ঘটনাটি হচ্ছে ভূতের গলি, ধানমন্ডির ভূতের গলি ওই জায়গার। তো উনার ক্লাসমেট উনাকে বলে যে এটা 75 আর 80 এর দিককার একটি ঘটনা।
আচ্ছা।
তো তখন ওই আপুর ক্লাসমেট ক্লাস 3-4 পড়েন। তো ওই বাসাটা হচ্ছে তাদের ওই ভূতের গলিতে ওই সময় সবচেয়ে বড় একটা বাসা তাদের ছিল।
আচ্ছা।
তো ওইভাবে ডেভেলপ করা ছিল, চারপাশ দিয়ে বাউন্ডারি করা ছিল। তো ওই তাদের বাসা নিয়ে ওই নেইবারসরা যেটা বলতো, আশেপাশের লোকজন যেটা বলতো, যে রাতের বেলা নাকি বেশ বড় আকারের একটা সাপ, মোটা, যে সার্কেলি তাদের বাসাটাকে ঘিরে রাখতো।
আচ্ছা।
তো এটা ওই জায়গার লোকজনরা বলতো, বাট ওনারা, উনি কিন্তু কোনোদিন এটা ফেস করেনি বা দেখেও নাই।
আচ্ছা।
আরেকটা ব্যাপার যেটা ছিল, যে ওনাদের বাসায় যে আম গাছগুলো ছিল, তো সেই আম গাছগুলোর মানে কোনো আমি কিন্তু তারা নিজেরা খেতেন না। ওই আম মানে পেকে পড়ে থাকলেও তারা যেটা করতো, যে কাজের লোকদেরকে দিয়ে সেগুলো উঠিয়ে ওই আশেপাশের লোকজনদেরকে দিয়ে দিত তারা।
আচ্ছা।
নিজেরা কেউ খেতে না সেগুলো। তো যাই হোক, তো ওই ভাইয়া যেটা বলে, যে ওই ভাইয়ার তখন মেজ কাকার বিয়ে হয়, প্রায় 7 কি 8 দিন হবে বিয়ের। তো নতুন বউ বাসায়, তো সবাই ওনাদের ডাইনিং স্পেসটা ছিল নিচের ফ্লোরে, তো ওনার কাকার রুমটা ছিল উপরে দুই তলায়। তো নিচে নাস্তা বাস্তা রেডি করা হয়, তো রেডি করার পর তাকে বলা হয় যে তার কাকা কাকিকে গিয়ে ডাক দেওয়ার জন্য। তো উনি ছোট মানুষ, তো উনি যায় উপরে, তো সবাই নিচে এদিকে ব্রেকফাস্টে রেডি করে, মানে সবাই ওয়েট করছে তাদের জন্য যে তার নতুন হাজব্যান্ড ওয়াইফ তার আসবে নিচে। তো উনি ডাকার জন্য যায়, তো উনি নক করে, নক করা শুরু করে দরজায়। তো প্রায় দুই চার মিনিট হয়ে যায় নক করতে আসে, বাট ভিতর থেকে কোনো রেসপন্স নাই, ছোট মানুষ উনি। তো ঠিক কিছুক্ষণ পর ভিতর থেকে তার যে চাচার ওয়াইফ যিনি, উনি যাকে দেখে যে সে দরজা খুলে, এবং দরজা খোলার পর বেশ রাগান্বিত একটা চেহারা তার দিকে তাকিয়ে আছে। তো সে ছোট মানুষ এমনিতেই ভয় পেয়ে যায় দেখে। তারপর নতুন চাচি ওনার, তো সে বলতেছে যে এরকম যে আপনাদেরকে নিচে ডাকতেছে সবাই, সবাই একসাথে নাস্তা করবে এই জন্য। তখন উনি কিছু বলে না, তখন উনি আবারও বলে যে আপনাদের দুজনকে নিচে ডাকে সবাই, সবাই নাস্তা করবে একসাথে। তো এটা শোনার পর তার কাকি যেটা করে, ওনার কাকি যে যিনি ছিলেন, তো উনি দরজাটা মানে খুব জোরে লাগিয়ে দেয় তার মুখের উপরেই। তো উনি দরজা যখন খোলা ছিল, ফাঁক করা ছিল মানে অল্প, তখন উনি বাইরে থেকে যেটা দেখা যায় খাটের মধ্যে ওনার আঙ্কল যিনি, উনি শুয়ে আছেন, মানে যেটা বুঝতে পারেন উনি ওনার কাকাই শুয়ে আছেন খাটের মধ্যে। তো যাই হোক, উনি নিচে নেমে যায়, তো খেলাধুলা করতে থাকে, এদিক দিয়ে সবাই রেডি হয়ে নিচে বসে আছে, তো কোনো খবর নাই, তার উপর থেকে কেউ নামতেছে না। এদিক দিয়ে তাকে জিজ্ঞেস করা হয় যে কি তোমাকে না বললাম যে কাকাকে গিয়ে ডাক দেওয়ার জন্য কাকিকে, সে বললো তো আমি তো গেছিলাম অনেকক্ষণ আগে, তো এরকম কাকি দরজা খুলছে, দরজা খোলার পর কাকিকে বলছি, কাকি কিছু বলে নাই, দরজা লাগিয়ে দিছে, ওনার ভাবে হয়তো একটু ঘুমাচ্ছে। তো বেশ খানিকক্ষণ পর প্রায় 10-15 মিনিট হয়ে যায়, তো তারপর তারা নিজেরা গিয়ে ডাকাটাকে শুরু করে।
আচ্ছা,
সবাই যায়, তো ডাকাটাকে শুরু করে, বাট ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না, ওটা বেশ অস্বাভাবিক ছিল। তো অনেকক্ষণ ডাকাটাকে করার পর যেটা হয়, তার সবাই যেটা দেখে যে ওনাদের ওয়াশরুমটা ছিল পাশে। তো পাশের ওয়াশরুম থেকে তার কাকার যে ওয়াইফ, যাদের বিয়ে হয়েছে কিছুদিন আগে, তার সে ওয়াইফ বের হয়েছে, তার কাকি বের হয়েছে ওয়াশরুম থেকে। তো সবাই বলতেছে যে তোমাদের এতক্ষণ আগে ডাক দেওয়া হয়েছে নিচে নাস্তা করার জন্য, তোমার তো কেউ নিচে নামতেছ না, তাই উপরে আসলাম। তখন সে বলতেছে কই না তো, আমাদের তো কেউ এসে নক করেনি, আমি তো সেই ওয়াশরুমে অনেকক্ষণ ধরে। তখন উনি বলতেছে যে আমি তো একটু আগে আপনাকে এসে দরজা নক করার পর আপনি দরজা খুলছেন, আমি আপনাকে বলছি এবং আপনি দরজাও লাগিয়ে দিচ্ছেন আমার মুখের উপর। তখন রাসেল ভাই সে দিব্যি বলে যে আমি ওয়াশরুমে ছিলাম, তোমার সাথে আমার দেখাই হয় নাই। তো যাই হোক, ওনারা মানে এটাকে সিরিয়াসলি নেয়নি, ভাবে নর্মালি উনি হয়তো ভুল দেখছে বা ছোট মানুষ। তো ওনারা দরজা নক করা শুরু করে, তো দেখে যে দরজা ভিতর থেকে লক। তো অনেকক্ষণ মানে দরজা বাইরে থেকে ধাক্কাধাক্কি করা পেটানো হয়, বাট ভিতর থেকে কোনো রেসপন্স আসতেছে না, কাকা স্টিল ভিতরেই, রুমের ভিতরেই। তো অনেকক্ষণ নক করার পর যেহেতু দরজা খুলতেছে না, তখন তারা যেটা করে দরজা ভেঙে ফেলে সময় মিলে। দরজা ভাঙার পর তারা যেটা দেখে সেটা খুবই উইয়ার ছিল, যে ওনার যে কাকা যাকে উনি দেখেছেন খাটে শুয়ে আছে, তার দুই হাত খাটের সাথে বাঁধা, দড়ি দিয়ে বাঁধা, এবং রুমের যে ফার্নিচার গুলো ছিল সেগুলো তছনছ অবস্থায় ছিল। মানে মনে হচ্ছে যে আর 10 জন মানুষ মিলে যদি ভাঙচুর করে সেই ফার্নিচার গুলোকে, যেরকম হবে স্ট্রাকচার ঠিক ওই রকম একটা স্ট্রাকচার, পুরো রুম উলট পালট হয়ে আছে। তো আর ওনার মুখ দিয়ে মানে লিকুইড টাইপ কিছু ফোম বেরোচ্ছে। তো মানে তখন তাকে সবাই মিলে ধরে হসপিটালাইজড করে। তো যখন উনি সুস্থ হয়, ওনার সুস্থ হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হয় যে ওনার সাথে কি ঘটেছিল রুমের মধ্যে, আসলে উনি কিন্তু কিছুই বলতে পারে না, যে ওনার কিছু মনে নেই, ওনার জাস্ট এতটুকু মনে আছে যে ওনার ওয়াইফ রুম থেকে বের হয়ে যায় ওয়াশরুমে যাওয়ার জন্য, তারপর উনি আবারও ঘুমিয়েই পড়েন। আর তারপর যখন তার সেন্স ফিরে, তখন উনি নিজেকে হসপিটালে আবিষ্কার করেন। তো এই ঘটনা ফেস করার পর এটা সবাই জানাজানি হয়, ওই জায়গার অনেকে জানে ঘটনাটা। তো তারপর থেকে কিন্তু আর কোনো কিছু ওনারা ফেস করেনি, বাট উনি এখনো ওই সংসারই করছেন ওনার ওয়াইফের সাথে।
আচ্ছা,
তারপর ওনার কোনো ধরনের কিছু এক্সপিরিয়েন্স করেনি।
আচ্ছা,
এটা ছিল ফার্স্ট ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ প্রথম ঘটনার জন্য দিনার। এবং আমরা আজকে প্রথমে শুরু করি, সারা সপ্তাহে আমরা বলি যে ফেসবুকে আপনাদের যে সমস্ত মেসেজ আপনারা পাঠান, তারপর যে সমস্ত কমেন্ট আপনারা করেন সেগুলো আমরা পড়ি। তো ইন্টারেস্টিং কথাগুলো সেরকম জিনিস পড়ছি। এমডি আব্দুল্লাহ আল মামুন আমাদের লিখেছেন প্যারিস, ফ্রান্সের প্যারিস থেকে, এবং তিনি লিখেছেন যে অনেক মিস করি ভাই, লাইভ শুনতে পারি না, কারণ যখন লাইভ হয় লাইভের ওই সময়টায় জব থাকে, কাজ থেকে বাসায় আসি, এবং রাত 12টায় মানে বাংলাদেশে তখন সময় ভোর 4টা, তখন তিনি শুনেন। মেহেদী হাসান তামাল আমাদের লিখেছেন যে রাসেল ভাই আমি মালয়েশিয়া থেকে শুনছি, এটা তিনি গতদিন পাঠিয়েছিলেন, তার এটা আমি পড়তে পারিনি। আর যে সময় বাসায় থাকি একটা হন্টেড বাসা, প্রতিদিন কিছু না কিছু ঘটে, আমি 2010 সাল থেকে ভূত এফএমের সঙ্গে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য ফর সাচ এ লং টাইম, এবং আশা করছি যে আগামীতেও আপনাদেরকে আমি এভাবে এন্টারটেইন করতে পারবো আমরা সবাই। আবু সোবাহান আমাদের লিখেছেন আবু ধাবি থেকে যে তার কাছে ভালো লেগেছে। উজ্জ্বল আহমেদ লিখেছেন আবু ধাবি থেকে আজকের ভূত এফএম কাজের জন্য পুরোটা শুনতে পারলাম না। অনেকেই মানে আমি দেখছি যে কত কষ্ট করে কতটা মানে সময় ম্যানেজ করে তারপর সবাইকে শুনতে হয়। মালদ্বীপ থেকে আমাদেরকে বাবু লিখেছেন যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও আরো অনেক অনেকে এসএমএস পাঠাচ্ছেন এই মুহূর্তে। শুভ মল্লিক আমাদের পাঠিয়েছেন শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে, এছাড়াও সাদ্দাম কুমিল্লা থেকে আমাদের এসএমএস পাঠিয়েছেন, এবং এছাড়াও রবিন চট্টগ্রাম থেকে আমাদের পাঠিয়েছেন, কেয়া বয়রা থেকে আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন। এছাড়াও আমাদেরকে ইফতেখার মাহমুদ মুসা লিখেছেন আমাদেরকে লিমন উত্তরা থেকে। এছাড়াও স্বপন ইভান আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মাহিম, এছাড়াও রাইন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তশরিফ ফিজা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সজীব ময়মনসিং থেকে, রিশাদ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন অনিক স্টার হল খুলনা থেকে, এছাড়া আমাদের সাথে আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে আছেন, এস এইচ আবরার হাজারিবাগ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন হিমেল পান্ডে গুলশান দুই থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন জ্যাকলিন এবং তার সিস্টার জ্যাস ফ্রম নাটোর, এছাড়াও দীপু রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সোনিয়া চিরং থেকে, এছাড়াও সজিদ আমাদের সাথে রয়েছেন, সোহাগ আছেন আমাদের সাথে, রিফাজ সুপ্তি এম ডি মিশন, এছাড়াও মুস্তাসির বিলাস পড়শি সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের আরেকজন আপুর কাছে, এবং তিনি এসেছেন ভূতের গলি থেকে, এবং আমাদের পাপড়ি আপু, আপনারা অনেক সময় এসএমএস পড়ি তার আপনারা শোনেন, আজকে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন। এবং আমি ঘটনাকে জিজ্ঞেস করি, এই ছবিটা কি পাবলিশ করার মতো, এটা কিভাবে পেয়েছেন ছবিটা?
আচ্ছা, আমি ছবিটা আমি যেখানটাতে হয়েছে ঘটনাটা আমি ডিরেক্ট চলে যাচ্ছি ভাইয়া, ঠিক আছে?
মানে আমরা কি ছবিটা কিভাবে পেয়েছেন তো শুনি।
হ্যাঁ, আমি জায়গাটাতে গিয়েছিলাম, তো এটা নিয়ে ইন্টারেস্টেড যে প্যারানর্মাল ঘটনা বা এই ধরনের কিছু, তো ব্রাহ্মণবাড়ি আর এটা একটা গ্রামের, আমি যে গ্রামে গিয়েছি সেটা রসুলপুর, এর থেকে আরো দু তিনটা গ্রাম পরে।
আচ্ছা,
সেখানে যাওয়ার পর তাদের ফ্যামিলি অ্যালবাম থেকে ছবিটা দেখি, এরপরে আমি ঘটনাটা জানতে
এবং ছবিটা আপনি তুলে নিয়ে আসেন। ওকে ফাইন, ছবিতে আমরা কি দেখছি এটা একটু আমাকে বলেন, তারপর যদি কেউ চায় তাহলে আমরা ছবি আপ করে দেব।
ছবিতে হচ্ছে পাশে একজন বয়স্ক হুজুর টাইপ কে একজন বসে আছেন, যিনি এই ঘটনার সাক্ষী, এবং আপনার একটা জায়নামাজের উপর, আপনার একজন মেয়ে আমরা দেখতে পাচ্ছি, একজন মেয়ে, বা তার হাতগুলো দেখলে বোঝা যাবে সে খুব সিক বা এরকম কেউ, সাদা শাড়ি পরা, আসলে সে একজন নতুন বউ, এবং তার মাথার উপরে আছে একটা লাল শাড়ি।
ওকে ফাইন, আমরা এখন ঘটনায় চলে যাই।
জি, ঘটনাটা আমি লাস্ট নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ে গিয়েছিলাম বেড়াতে, আমাদের ডিস্টেন্স রিলেটিভ, তো এখানে যাওয়ার পর কথায় কথায় এরকম প্যারানর্মাল ঘটনা অনেক কিছু নিয়ে আসে। তো দাদু আমার এক সময় বলেন যে তুমি সত্যি এরকম কিছু দেখতে চাইলে তো আমার সাথে চলো এক জায়গায় যাই। তো ঠিক আছে, তো দাদুর সাথে গেলাম আমি ওই বাসায়, একটা ওনাদের গ্রাম থেকে দু একটা গ্রাম পরে। তো যাওয়ার পর সেই বাসায় একটা বাসা, মানে বাসাটা এরকম দুইতলা একটা বাড়ি, আজ থেকে আরো 20-30 বছর বা এরও আগে যদি হয়ে থাকে বাড়িটা, বোঝা যাচ্ছে একটা সময় হয়তো জৌলুস ছিল, লোকে ভরপুর ছিল, এখন সেভাবে লোকজন নাই খুব একটা। দুইতলা একটা বাড়ি, পাশে ছোট দুটো ঘর, একতলা ফাঁকা, একতলা ছোট দুটো ঘর পাশে। তো আমরা দাঁড়ানোর পরে ভেতর থেকে ওদের দাদু কিছু একজন বললেন, বলার পর ওদের একজন পুরনো কাজের লোক এসে আমাদের পাশের রুমটা, যে রুমটা পাশে দুটো রুম আছে, খুলে দিল। খুলে দেওয়ার পর আমি ঢুকলাম, তো ঢুকেই আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড, যে আমি বললো দাদু যে রুমটা ভালো করে দেখো, কিছুই দেখার নেই। তো আমি ভেবেছিলাম হয়তো প্যারানর্মাল ঘটনা বলতে আমরা কোনো মাজার বা এই ধরনের কোনো কোনো সিম্বলাইজড কিছু পাবো, কিন্তু কিছুই না, শুধু একটা সাধারণ একটা ঘর, যে ঘরটা ছবি দিয়েছি সেটা আরো 20-30 বছর আগে, এই ঘরটাই আরো 20-30 বছর পরে যে অবস্থায় থাকবে, কিছু ভাঙা চোরা চেয়ার, একটা সোফা, মানে সবকিছুই ভাঙা চোরা, এলোমেলো একটা নোংরা ঘর, অনেক বছর ইউজ না হলে যা হয়। তো আমি বেরোয় আসলাম, আর কোনো কথা বলি না। তো সে বাসে আমাদের সেদিন দুপুরের খাওয়ার অ্যারেঞ্জ করে বসলাম, বসার পর তাদের সেই বাসার লাস্ট যিনি কর্তা আছেন বয়স্ক ভদ্রলোক উনি আসলেন, আসার পর কথা বললাম, সালাম দিলাম। তো আমি মানে বললো যে রুমটা কি আপনি দেখেছেন, তো আমাদের পরিচয় জেনে বললো যে হ্যাঁ আমরা ঢাকা থেকে এসেছি, মানে চেনে উনি আমাদের, তো দাদুর সাথে কথা কথা বলার পর আমি তখন বললাম যে আসলে আমি ভাবি নাই যে শুধু একটা ঘর, একটা মানে অ্যাবান্ডান্ড রুম দেখতে আমি আসবো। তো উনি আমায় বললেন বাবা সব কিছু কি চোখে দেখে বোঝা যায়, তো তখন অ্যাজ কিউরিয়াসিটি খাওয়া দাওয়ার পর ওনারা ওনাদের ফ্যামিলি অ্যালবামটা নিল, ছবিটা দেখালো, ছবিটা আমি ফার্স্টে দেখলাম, রুমটাই তো আমি দেখে এসেছি। তো ঘটনাটা উনি আমায় বললো যে ওনার যে বাবার ভাই মানে ওনার চাচা তো দাদা বা এরকম কিছু হবে, তার ঘরে ছেলে মেয়ে হচ্ছিল না এবং তাদের ফ্যামিলিতে বাচ্চা কাচার প্রবলেম ছিল, বাচ্চা কাচা হচ্ছিল না এবং তাদের পূর্বপুরুষ ছিল আপনার জমিদার বা এ ধরনের শাসন ছিল তাদের। তো তিনি এই বাড়িটা করেন, তার যে দাদার গল্পটা, তো তার অনেক বছর পর একটা ছেলে হয়। তো ছেলেটাকে তারা নিয়োগ করে যে মাদ্রাসায় পড়াবে, অ্যান্ড হি ওয়াজ অ্যাজ এ প্রিন্স, তো তাকে মাদ্রাসায় পড়ায়, সবকিছুই চলতে থাকে। তো তার একদিন দেখে ছোটবেলা থেকে ছেলেটা সবসময় না কিছু কিছু সময় কারোর সাথে কথা বলে, তো এটা অন্য ধরে নেয় যে এটা হয়তো তার কোনো প্লেমেট বা বাচ্চাদের এরকম একটা কিছু
থাকে।
হ্যাঁ, ওইটা নিয়ে তাদের কোনো আধিক্ষেতা বা মাথা ব্যথা নেই, এবং যদিও এটা অনেক আগের ঘটনা, এরপরও তারা ওই রকম ফ্যামিলি ছিল না যে ঝাড়ফুঁক পীর দরবেশ এরকম চিন্তাভাবনা তাদের ছিল না, মোটামুটি আপগ্রেড একটা ফ্যামিলি ছিল। তো যাই হোক, ছেলেটা প্রায় যখন তার বয়স 25-26 হয়, তো বাসা থেকে তাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে ছেলেটাকে এবার বিয়ে দিবে। তো বিয়ে দিবে, তো তারা বিভিন্ন জায়গায় মেয়েটে দেখিয়ে বিয়ের প্রোগ্রাম ঠিক হয়। তখনই প্রবলেমটা তারা প্রথম দেখে যে প্রথমে হয়তো ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে, ছোটখাটো না, সিভিয়ার, যেদিন গায়ে হলুদ হচ্ছে বা প্রোগ্রাম হচ্ছে নাক মুখ দিয়ে রক্ত চলে আসছে, হয়তো বা তার হাত ভেঙে যাচ্ছে, বড় ধরনের সমস্যা। এবং সেগুলো যখন ডক্টর বা কবিরাজ এই ধরনের যেটাই যাচ্ছে কোনো আলটিমেট কোনো প্রবলেম পাচ্ছে না, বিয়েটা ভেঙে যাচ্ছে। এরপরে যখন আবার তারা সেই মেয়েদের বাড়িতে যাচ্ছে, তখন কিন্তু একটা প্রবলেম হলে ভাই আর কেউ আগাতে চায় না, বিয়েগুলো ভেঙে যায়। তো এইভাবে করতে করতে একটা সময়
বেশ আগের ঘটনা,
এটা প্রায় 30-40 বছর হবে,
রাইট, সেটাই।
তো এরপরে হচ্ছে আপনার যেই অন্য, তারপর প্রথমে তো ছেলেটার দিক থেকে প্রবলেম গুলো হতে থাকে, সে ফিজিক্যালি ইনজুর হতে থাকে, ফ্যামিলিতে অনেকজন মারা যায়। তো তারপর যে মেয়েদের তাদের বাসায় একটা মিলাদ পড়ানো হয়, সেটার পর থেকে যেটা হয় যে যেই ফ্যামিলিতে তারা বিয়ে করতে যাচ্ছে, যে মেয়েদের বাসায় প্রপোজাল নিয়ে যাচ্ছে, ওই হলুদের পর বা একটা প্রোগ্রাম হয়ে যাওয়ার পর বিয়ের আগ দিন বা বিয়ের আগ মুহূর্তে দেখা যাচ্ছে হয়তো মেয়েগুলোর কোনো প্রবলেম হচ্ছে, মেয়ের বাবা মারা যাচ্ছে, তো বাধ্য হয়ে আবারও প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়। ফাইনালি যেটার কারণে ফাইন্ড আউট হয় যে মেয়েটার, একটা মেয়ে হলুদ হয়ে যাওয়ার পর দিন, বিয়ের আগের দিন, বিয়ের দিন সকালে মেয়েটা মারা যায়, মানে তাদের রান্নাঘর বা বাইরের বারান্দা পেছন দিকে মেয়েটাকে উল্টো করে ঝুলানো অবস্থায় পাওয়া যায়, যেটা ইউজুয়ালি আমরা সুইসাইড বলতে পারি না। তো তখন তাদের গ্রামের যে ইমাম বা মুয়াজ্জিন থাকে, উনি বলে যে এটা আসলে বড় ধরনের কোনো একটা প্রবলেম হতে পারে, যেহেতু আপনাদের পূর্বপুরুষ এ ধরনের জমিদার বা এ ধরনের কিছু ছিল। আমরা আমাদের বাংলাদেশি একজন, সিলেটের একজন আছেন, আজমিরে আছেন একজন সুফি বা সাধক টাইপ, ওনাকে আপনারা যদি আনতে পারেন হয়তো উনি কোনো একটা সমাধান দিতে পারবে, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। তো আজমির থেকে সেই ভদ্রলোককে অনেক খুঁজে করে আনা হয়, যেহেতু সে বাঙালি বংশোদ্ভব আসে। উনি আসার পর উনি বলে যে আসলে আমি ঝাড়ফুঁক করব বা ভূত নামাবো এই ধরনের কিছু না, আমাকে 7 দিন সময় দিতে হবে, দেখতে হবে যে আদৌ এখানে কোনো সমস্যা আছে কিনা। আর এর মধ্যে উনি চায় যে ছেলেটা যে রুমটাতে থাকে সেই রুমটাতে সে অবজার্ভ করবে, এবং তাকে একটা আপনার কালো মোরগ এবং মাটির হাড়ি নিয়ে আসতে হবে। তো সে ফার্স্ট ডেতে কিছু রিচুয়ালস মেনটেন করে সেই মোরগটাকে জবাই করে তার বিছানার নিচে রেখে দেয়। তো একটা সময় 7 দিন পরে সে ওইটা, এবং এটা বলে দেয় যে এই 7 দিনের মধ্যে ছেলেটাকে আসরের নামাজের পর, মানে বেসিক্যালি সে যখন ঘুমোতে যাবে, বিছানায় যাবে ফাইনালি ঘুমানোর জন্য, এশার নামাজের পর ঘুমোতে যাবে, সেই সময়টাতে ফজরের আগ পর্যন্ত তাকে যদি কেউ ভেতরে এসে ডেকে ডাকে বা তার বাবা মা বা অন্য কেউ, সেটা ঠিক আছে, কিন্তু তার বাবা মা যদি তাকে বাইরে থেকে বের হওয়ার জন্য নক করে ঘরের বাইরে থেকে ফজরের আগ পর্যন্ত, সে যাতে কোনোভাবেই সে রাতে বের না হয়, প্রয়োজনে তার বাথরুম বা সে ব্যবস্থা ঘরে করবে। তো এভাবে 7 দিন নর্মালি চলে যায়, কোনো প্রবলেম হয় না। 18 days, 8 days সে সেই হাড়িটা বের করে এবং দেখে যে যে মোরগটা জবাই করা হয়েছিল তেমনই আছে, কারণ এটাই সবচেয়ে ফার্স্টই উনি এটাই জানতে চেয়েছে, আদৌ যদি তার সাথে কোনো ব্যাড এন্টিটি বা কোনো এন্টিটি থেকে থাকে সেটাই তাকে প্রোটেক্ট করবে, এবং ওই জিনিসটাকেও সেম ভাবেই সেফ থাকবে, তার বিছানার নিচেই রাখা হয়েছে। তো সেই রক্তগুলো নিয়ে একটা কাঁসার প্লেটে নিয়ে বসে এবং সে বোঝে যেটা তাকে ওনাকে কালো জাদু করেছে বা এই ধরনের কিন্তু কিছু উনি বলে না, যে ওনাকে ভূত নামাতে হবে এই ধরনের কোনো ব্যাপার না। উনি বলে যে যে কোনো ভাবে উনি, ওনাদের যেহেতু কিছু মানে স্পিরিচুয়াল স্ট্রং ইয়া ছিল, তো সে বুঝতে পারে এবং বলে যে একে ইমিডিয়েট বিয়ে দিতে, বিয়ে আমাদের করাতেই হবে। বিয়ে দিয়ে শুধু তার বংশরক্ষা বা উত্তরসূরির জন্য সেটা না, তার লাইফের জন্য তাকে বিয়ে দিতে হবে। বিকজ গ্র্যাজুয়ালি তার মধ্যে যদি কোনো এ ধরনের এন্টিটি থেকে থাকে তার আশেপাশে, কোন স্পিরিট যদি তাকে কোনোভাবে ইয়ে করে, আস্তে আস্তে সে কিন্তু উইক হয়ে যাবে, যেহেতু এখন সে ম্যাচিউর এজে এসছে। তো এবং বলে, তো তার বাবা বলে যে আসলে এই প্রবলেমের জন্যই কিন্তু আপনাকে আমরা এনেছি, আমরা বিয়ের জন্য আমরা জানতাম না, ট্রাই করেছি। তো তখন বলে আচ্ছা ঠিক আছে। তো তারা বলে যে আপনারা বিয়ে করবেন, একটাই শর্ত হবে যে বিয়েতে কোনো গায়ে হলুদ বা এই ধরনের কিছু লাগানো যাবে না, না ছেলের গায়ে না মেয়ের গায়ে, এবং বিয়েটা
কোনো আড়ম্বর,
হ্যাঁ হ্যাঁ, কোনো প্রোগ্রাম ছাড়া, কোনো কিছু ছাড়া, খুব চট জলদি এবং অল্প সময়ের মধ্যে বিয়েটা সারতে হবে। তো সেভাবেই তারা একটা ফ্যামিলি থেকে মেয়ে আনে অনেক দূরের গ্রাম থেকে, যেটা এত প্রবলেমে পড়ে কেউ মেয়ে দিতে চাচ্ছে না। তো মেয়েটাকে, এবং বিয়েটা বলা হয় যে ছেলের বাসাতেই বিয়েটা পড়াবে। তো তার আগেই সেই হুজুর একজন উনি বলেন যে তাদের বাসার চারপাশে চারটে কালো রঙের ছাগল নট জবাই এক কোপে বলি দেওয়া, যেটা সেভাবে রেখে ফেলে চার কোণায়, মানে ওই রুমটা, মানে ছেলেটার রুমটা, মানে যেখানে বিয়েটা পড়াবে তার চার কোণায় ওই চারটায় ছাগল ফেলে রাখতে হবে, এক কোপে নট জবাই করে নট ওইভাবে ফেলে রাখতে হবে। এবং সেই সময়টাতে তারা ওই কাজটা করে, ফেলে রাখে, এবং 15-20 মিনিটের মধ্যে বিয়েটা শেষ হয়ে যায়। বিয়ে পড়াতে বেশি সময় লাগার কথা না। তো বের হয়ে আসার পরে তারা দেখে যে ছাগলগুলোর শুধু হাড়ের চামড়াটা ছাড়া ওইখানে কিছুই ছিল না, মানে 15-20 মিনিটে চারটে ছাগল এভাবে করে কারোর পক্ষে, আমার মনে হয় না, আমি যতটুকু শুনলাম যে নেওয়া যাওয়া পসিবল না। বিয়ে হয়ে যায়, তারপর সবকিছু নর্মাল, উনি ওনার মতো চলে যায়। তো 7-10 দিন পরে যেটা সবাই ফাইন্ড আউট করে, ছবিটা হয়তো ভাই রাসেল ভাই আপনি পাবলিশ করেছেন কিনা, ওই মেয়েটা গ্র্যাজুয়ালি একটা ওল্ডিশ ফেস ধারণ করতে থাকে, তার চুল পড়ে যায়, হয়তো ঘুম নষ্ট হয়ে যায়, চুল পড়ে যায়, সে রাতে তো ঘুমতেই পারছে না, মানে কোনোভাবেই তার ফ্যামিলি, মানে ফ্যামিলি বাড়বে কি, মানে তার সে কোনোভাবে রাতে তার হাজব্যান্ডের সাথে ইন্টিমেট বা কোনোভাবেই সে কোনো কিছুতে পসিবল হচ্ছে না। একটা সময় তাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার খুব ভালো ভালো ডাক্তার দেখানো হয়, সে কোনো ট্রিটমেন্ট আসে, আসলে কোনো প্রবলেম নেই, তার চুল পড়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, কিন্তু তার আচরণ ঠিক আছে, যেমন না
কোনো রোগের কারণে হচ্ছে,
হ্যাঁ কোনো রোগে, কিন্তু আসলে তো কোনো রোগ পাচ্ছে না, তাকে ডাক্তার তো দেখানো হয়েছে। তখন তারা আবার ভাবে যে যেহেতু প্রবলেমটা এই 10-15 দিনের মধ্যে জিনিসটা হলো, তাহলে আবার আমরা আরেকবার ডাকি সেই ভদ্রলোককে। তো আবার তাকে আবার রিকল করা হয় এবং উনি আসে। উনি তখন এসেই যেটা বলে যে আমি কিন্তু গতবার এসে বলি নাই যেখানে ভূত জিন বা এই ধরনের কিছু আছে, বাট এবার আমার কিছু স্ট্রংলি ফিল হচ্ছে যে এখানে কোনো একটা ক্ষতি বা বড় ধরনের কিছু হওয়ার চান্স আছে, তুমি এরপরেও বলে আমি দেখবো কালকে। তো তখন ওনার পরদিন উনি দেখে সকালবেলা যে বউটা ওনাদের পুকুর পাড়ে পড়ে থাকে, তখন বউটার সাথে এই ফার্স্ট টাইম তারা কথা হয় যে একটা, তারা তখন বুঝতে পারে যে আসলে কে বা কি তার সাথে আছে। তো তখন তারা দেখে, যেটা জানতে পারে কথা বলে, যে যে ছবিটা দিয়েছি এর উপর ভর করে হচ্ছে প্রায় আরো অনেক বছর আগে মারা যাওয়া এক মহিলার, বিধবা মহিলার আত্মা, এবং ওনাদের পূর্বপুরুষদের যেহেতু জমিদারি বা এই ধরনের কিছু ছিল, কোনো না কোনো ভাবে হয়তো এই ডেথ বা কিছুর সাথে লিঙ্ক আপ ছিল, তো এই ফ্যামিলির বংশ বাড়তে না দেওয়ার তার একটা ইয়া ছিল। এবং সে যখন সে যেটা বলে যে এরকম ওই গ্রামে বা অমুক জায়গায় সেও কিশোরী বধূ হয়ে আসে, তার হাজব্যান্ডটা মারা যায় অপঘাতে, এরপরে তার শ্বশুরবাড়ি থেকে তাকে একটা ব্লেম দেওয়া হয় যে সে মারা, মানে পালিয়ে গেছে, কিন্তু আদতে তাকেও কিন্তু মেরে ফেলা হয়, সম্পত্তি যাতে মানে এদিকে না যায়, যেহেতু বউটাকে মেনে নেয় না কেউ, তো তার লাশটাও কেউ পায় না, যার ফলে সে অনেকদিন এভাবে ঘুরে। এবং সে বলে যে আমার ইচ্ছে ছিল আমি আবার নতুন বউ হব, আমার আবার হাতে মেহেদি চড়বে, লাল শাড়ি পরব। তো তখন এই ছেলেটার ছোটবেলা থেকেই সে এর আশেপাশে ছিল, যখন ম্যাচিউরিজে যায় তো তখন আর কি সে তাকে মানে এগারলি পেতে চায় যে হ্যাঁ এর সাথেই সে থাকবে, পাক না পাক মানে এর আশেপাশে কেউ থাকতে পারবে না। তো যার ফলে ওই মেয়েটার সাথে যখন বিয়ে হয়ে যায়, যখন ওই অনেক কিছু বাইন্ডিংস দিয়ে বলা হয়েছে যে বিয়েটা কোনোভাবে করাতে হবে, এখন সে চায় যে এই জিনিসটা আবার মানে শেষ করে দিতে। তো যাই, তারপর বলে তাহলে কি করতে হবে, বললো যে আমি আমি কোনো কিছুতে আমি যাব না, আমাকে এনি হয় এর সাথে আমাকে থাকতেই হবে, এখন ব্যবস্থা তো বাকিটা তোমাদের সিদ্ধান্ত। তো বলে ঠিক আছে আমরা তোমাকে কালকে ডাকবো। তো তাকে বলে, এবং সে একটা কন্ডিশন দেয় যে আমাকে বিয়েটা পড়াতে হবে, আমি যদি ওর গায়ে থেকে সরে যাই, ঠিক আছে আমাকে বিয়েটা পড়াতে হবে, নতুন বউটা যে এর গায়ে হচ্ছে সাদা বিধবার কাপড়টা পড়াতে হবে, যেই বেশে আমি মারা গেছি, আর ওর যে বেশ, ওর যে লাল শাড়ি, নতুন বউয়ের যে সাজ, সেটা আমায় দিতে হবে, এবং এই শাড়িটা ওর মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো চলে যায় সে, তো ওরা মেনে যায়। আপনি যে রুমটা ছবি দেখছেন এটা, উনি বলে যে আমরা তোমাকে ভোরের দিকে ডাকবো, কারণ ওনার ওনার কথা মতো যে রাতের বেলা বা ওই টাইমটাতে ফজরের আগে এই এন্টিটি গুলো খুব স্ট্রং থাকে, এবং যেটা তখন যেটা হবে হাইলি কিছু একটা করা যাবে। তো ফজরের আধা ঘন্টা আগে বা এরকম একটা সময় তাদেরকে ডাকা হয় পাশের রুমটাতে, পাশের রুমটাতে ওই ছেলেটাকেও রাখা হয়, বলে যখন তাকে ডাকে এবং এখানে জায়নামাজে বউটাকে বসানো হয়, যেহেতু আল্লাহর কালাম বা আমি যতটুকু শুনেছি এটা হয়তো তাকে তখন ক্ষতি করবে না, ওই জায়নামাজটার ওপর সেই বিধবা শাড়ির সাজ পরিয়ে নতুন বউটাকে বসানো হয়, আর তার মাথায় দেওয়া হয় সেই লাল শাড়ি, এবং তাকে ডাকা হয় একটা সময়। তখন সেখানে শুধুমাত্র চারজন ছিল, সেই আজমির থেকে আসা সেই সাধক যিনি ছিলেন উনি, ওনার এক আত্মীয় এবং ওনার, এভাবে দুই তিনজন ছিল। পাশের রুমটাতে ছেলেটাকে রাখা হয়। তো সে যখন বিভিন্ন দোয়া পড়তে থাকে, পড়তে পড়তে সে বুঝতে পারে যে জিনিসটা ছেড়ে যাচ্ছে, ছেড়ে গেছে। জাস্ট ওই সময়টাতেই আজান দিয়ে দেয় ফজরের, এবং তার হাতে দুটো কবজ ছিল, সেটা একটা সে বউটার গায়ে দিয়ে দেয় সাথে সাথে, অন্যটা সে হাজবেন্ডের গায়ে দিয়ে দেয়, এবং এরপরে সবকিছু নর্মাল। তো সে এমন না যে সে যাওয়ার সময় কোনো কিছু সাইন করে গেছে বা ছেড়ে গেছে, বউটা অজ্ঞান হয়ে গেছে, কিচ্ছু না, সিম্পলি মানে কোনো ওই ধরনের ভৌতিক কোনো ঘটনা হয়নি সেখানে। জাস্ট জায়নামাজ থেকে ওঠে এবং তাকে বলে যে তোমরা এই যে ঘটনাটা হলো, সাত দিন 21 দিনের মধ্যে যাতে এই তাবিজটা শরীর থেকে না খুলে। তো বললো যে মারা গেলে, মানুষ মারা গেলে সেখানে গেলে অনেক সময় হয়তো আমরা শুনেছি যে তাবিজ নষ্ট হয়ে যায়, আল্লাহর কালাম নষ্ট হবে না, তাকে বলা হয়েছে তুমি পড়ে থাকবে যে কোনো শর্তে, যে কোনো মূল্যে গায়ে থেকে এটা খোলা যাবে না। তো খুব ভালো মতো সেও চলে যায়, সাত দিন, ঘটনা এখানেই শেষ। সাত দিন পরে, সাত দিন পরে সে ভদ্রলোকে চলে যায়, তারপর 21 দিন বলা হয় যে তাবিজ গুলো রাখতে, এরপরে সেটা তাদের ব্যাপার। তো 17-18 দিনের মাথায় তার হাজবেন্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজির পর পরদিন সকালে দেখে তাদের পুকুরে, যে পুকুরটাতে সেই বউটা পাশে অজ্ঞান হয়ে পড়েছিল, পুকুরটাতে সেই ছেলেটার লাশটা ভেসে ওঠে, এবং লাশের গায়ে কোনো তাবিজ ছিল না। তাকে দাফন কাফন করতে দেওয়া হয়। ডুবে মরে যাওয়ার মতো কোন তার এমন অসুস্থতা ছিল না,
সেটাই
যে তার কোনো পাওয়া যায় না। তাকে কবর দিয়ে দেওয়া হয়, বউটা থেকে যায় শ্বশুর বাড়িতে, কারণ সে অনেক স্বপ্ন নিয়ে আসে, এবং দু তিন মাসের মধ্যে, মানে মাস খানেক, দু তিন মাস বা এর মধ্যেই সব এরকম এলোমেলো হয়ে যায়। সে থেকে যায় শ্বশুর বাড়িতে, একদিন তাদের পুকুর থেকে মাছ তোলে, সেই পুকুর থেকে মাছ তুলে সবাই কাটছে বাসায় হয়তো কোনো প্রোগ্রাম, একটা সময় বউটাকে ডাকা হয়, বউটা যখন রেসপন্স করছে না রান্নাঘরে যায়, যে দেখে যে সেখানে বউটা নাক মুখে রক্ত এসে পড়ে আছে। তো তখন তারা দেখে যে তার গায়ে কোনো সেই তাবিজটা নাই। তো অবশ্য দুই তিন মাস হয়ে গেছে, তাবিজের অ্যাক্টিভেশন বা কি সেটাও জানে না, আর প্রয়োজনও তো নাই এখন, যেহেতু হাজবেন্ডটাই মারা গেছে, তাবিজটা ছিল না, দূরে পড়েছিল। তো তাকেও সরিয়ে নেওয়া হয়। পরে যখন যেটা জানলো, মানে দেখলো যে পুকুর থেকে যে মাছগুলো তোলা হয়েছিল, সেই মাছের বড় কোনো একটা মাছের পেটের মধ্যে ওই তাবিজটা ছিল, যে তাবিজটা তার হাজবেন্ডের গায়ে ছিল, হয়তো কোনোভাবে সেটা মিসিং হওয়াতে তার চেষ্টা হয়,
এই পরিণতি হয়েছে।
হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তবে ছবিটা কে তুললো সেখানে, যে তার এক চাচা ছিলেন যিনি ওই আজমির থেকে সেই ভদ্রলোককে আনিয়েছেন, উনি জার্নালিজম বা কলকাতায় উনি প্র্যাকটিস করতেন, তো উনি এগুলো বিলিভ করতেন না, যে ঘটনা যেগুলো হচ্ছে এগুলো তো কোনো সাক্ষী থাকবে না, কিছুই থাকবে না। তো উনি সেখানে প্রেজেন্ট ছিলেন, সেই ভদ্রলোক কিন্তু এক অ্যাক্সিডেন্টে মারা যায়, ছবিটা কিন্তু থেকে গেছে তাদের অ্যালবামে থেকে গেছে,
তাহলে তারও ক্ষতি হয় কোনো না কোনো ভাবে।
হ্যাঁ, ছবিটা, ছবি সেখানে, কারণ সে জিনিসটা বিলিভ করতো না, এবং বিলিভ করার মতো এখানে কোনো ঘটনাও হয় নাই, কিন্তু সবগুলো ঘটনা অ্যাডজাস্ট করলে শেষে যখন আমি জানলাম যে এই হচ্ছে এই ছবির সারাংশ, এবং এই কারণে ছবিটাও দেখানো হয়, ঘরটাও দেখানো হয়।
আচ্ছা,
এটাই ছিল ঘটনা।
কোন কথা না বলে আমরা যেটা করি, আগেটা বিরতি নিয়ে আসি এবং তারপরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট comes alive with Grameenphone.
Right, the night comes alive with Grameenphone. Shunchen shop shumai video 48.0 FM. Ami rastalachi shathe. Amar shathe royeche Masum ebong ajker otithira. Ebong ektu age papri apu onek din por ajke amader ekhane ashlen ebong amra onek din dhorei chaichhilam je uni ashun. To amra last 2 week e jokhon amra bolchhilam je puronoder amra abaro chai. Tar modhe uni shara diyechen. And তিনি এসছেন আমাদের এখানে, and thank you very much for coming. এবং আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই ওনার সম্পর্কে যেটা লিখছেন যে ঘটনা শোনার পরেই অনেকেরই মানে বেশিরভাগই যে শুনেই ভয় লাগছে অনেকের, অনেকেই বলছেন আচ্ছা আমি কিছু কিছু ঘটনা কিছু কিছু SMS পড়েও ফেলবো ইনশাল্লাহ. সেকেন্ড স্টোরি ওয়াজ অসম, এটা লিখেছেন সবুজ. এছাড়াও ইমন আমাদেরকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা অনেক ভালো লেগেছে. অঙ্কন আমাদেরকে লিখেছেন খুলনা থেকে, ভয় লাগছে. সুমন খুলনা থেকে লিখেছেন. এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি তাসনিয়া ময়মনসিং থেকে লিখেছেন. এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি তারিন, সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে লিখেছেন ময়মনসিং থেকে. আরিশা লিখেছেন সেকেন্ড স্টোরিটা চরম. আমাদেরকে সাইফুল আফরা, মৃদু হলি ক্রসেন্ট স্কুল বনশ্রী থেকে আমাদের সাথে আছেন. আমাদের সাথে রাজন রয়েছেন দুর্গাপুর থেকে. আমাদেরকে অনামিকা আছেন আমাদের সাথে ফরিদপুর থেকে. ইব্রাহিম হোসেন ধানমন্ডি থেকে, তিনিও সেকেন্ড স্টোরির অনেক প্রশংসা করেছেন. এসএই চাবরার আমাদেরকে আবারও লিখেছে পাপড়িয়াপুর স্টোরিটা নাইস ছিল. কাশফিয়া আমাদেরকে লিখেছেন দিনার ভাই এবং পাপড়িয়াপুর ঘটনাটা ডিফারেন্ট ছিল এবং স্কেই ছিল অনেক. অভিজিৎ আমাদেরকে লিখেছেন, অভিজিৎ ভট্টাচার্য ময়মনসিং থেকে. অ্যাডভোকেট মামুন আমাদেরকে লিখেছেন মতিয়াখালী খুলনা থেকে. এছাড়াও মেঘলা আমাদেরকে লিখেছেন দারুণ মজা পাচ্ছি খুলনা থেকে. আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছে আমাদেরকে লিখেছেন. এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি অনিক মল্লিক লিখেছেন স্টোরিগুলো খুব ভালো লাগছে সৈয়দপুর থেকে. নাহিন আমাদেরকে লিখেছেন. এছাড়াও আমাদের ফেসবুকের পেজে আমি দেখতে পাচ্ছি যে জোস লিখেছেন, রুবায়ান মুশফিক. এছাড়াও দেখতে পাচ্ছি নোমান চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, পিকচার আপলোড করতে বলেছেন. শোভন হোসেন অনিক আমাদের সাথে রয়েছেন, তিনিও ছবি যারা দেখতে চান. নবীন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন ফাহিম আহমেদ সহ আরো অনেকে ফেসবুকে. এবং আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড স্টোরিটা অসম ছিল লিখেছেন দেখতে পাচ্ছি মেহেদি. এবং আমাদেরকে ফেসবুকে তিনি রেডিও ফুর্তি যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে তিনি লিখেছেন. মাহবুব জুয়েল আমাদের সাথে রয়েছেন. এছাড়া আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ঈশান, তিনিও ছবি দেখতে চেয়েছেন রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছি আমি. এছাড়াও আমি এখানে দেখতে পাচ্ছি সজীব রাজ আমাদের সাথে রয়েছেন. আমার সাথে রয়েছেন এমডি বুলবুল, আমার সাথে বিপুল জামান সহ আরও অনেকে আমাদের সাথে এখানে রয়েছেন. আপনি যদি আমাদের SMS করতে চান মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে. আমাদের যদি ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm. এই অ্যাড্রেসটা মনে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ উইদাউট ইউর স্টোরিজ আমাদের ভূত এফএম আসলে সামনে চলাটাও সম্ভব না. সো আপনাদের ঘটনা চাই এবং আপনারা পার্টিসিপেট করবেন আমাদের এখানে স্টুডিওতে এসে লাইভ, আপনাদের সব আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন অডিয়েন্সের সাথে, এটা আমরা চাই. অ্যান্ড সেজন্য দেরি না করে এখনই আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে. আর যারা আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasal. একটা ইমেল পড়ব এবং এই ইমেলটা আমাদের পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, অফকোর্স একজন লিসেনার, এবং তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নিজম বলছি বাগেরহাট থেকে. আমি ভূত এফএম ডাউনলোড করে শুনি, এর আগেও আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম কিন্তু আপনি সেটা পড়েছেন কিনা আমি জানি না, কারণ আমি আপনাকে বলেছিলাম যদি আপনি আমার ঘটনা পড়ে শোনান তাহলে যেন আমাকে একটা ফোন করেন, কিন্তু আপনি ফোন করেননি তাই ধরে নিয়েছি আপনি হয়তো আমার ঘটনাটি পড়েননি. তবু আবার আজকে একটি ঘটনা পাঠালাম, যদি ভালো লাগে পড়ে শোনাবেন. ঘটনাটি আজ থেকে প্রায় 30 বছর আগের। এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা, বাবা যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেইভাবেই লিখছি। আপনারা জানেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবন অবস্থিত। এই সুন্দরবন নিয়ে অনেক কাহিনী আছে। এই বনে যেমন রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়েছে দুর্ধর্ষ ডাকাত, তেমনি অজানা গা ছমছম করা ভয় আর রহস্য। তবুও জীবিকার তাগিদে আগে থেকে এখানকার অধিকাংশ মানুষ সুন্দরবন থেকে কাঠ কেটে মধু সংগ্রহ করে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। যারা জঙ্গলে মধু সংগ্রহ করত বা কাঠ কাটত তাদেরকে বাওয়ালি বলা হতো। আজকের ঘটনা এমনই এক বাওয়ালির। তার নাম ছিল ইলিয়াস সর্দার। সে ছিল বাওয়ালিদের সর্দার। সর্দার বলতে সাত আট নৌকার বাওয়ালিদের প্রধান ছিলেন তিনি। তিনি খুব পরহেজগার একজন ব্যক্তি। তো এমনি একদিন তিনি জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন তার দশ বছরের ছেলে তার কাছে বায়না ধরল সেও তার সাথে বাবার সাথে যাবে। কিন্তু সে কিছুতেই তার বাবাকে নিয়ে যেতে রাজি হলেন না, ছেলেকে নিয়ে যেতে রাজি হলেন না তিনি। কিন্তু তার ছেলের এক কথা, সে আজ তার বাবার সাথে জঙ্গলে যাবেই। এক পর্যায়ে ইলিয়াস সর্দার তার ছেলেকে নিয়ে যেতে রাজি হন, কিন্তু সে তার ছেলেকে বারবার বলে যে সে যেন তার কথা মেনে চলে এবং তাকে না জানিয়ে যেন কোথাও না যায়। তারা খুব ভোরে বাড়ি থেকে রওনা হয় এবং ১১টা নাগাদ তারা জঙ্গলে পৌঁছায়। ইলিয়াস সর্দারের একটা নিয়ম ছিল, যখনই তারা জঙ্গলে যেত সবসময় ইলিয়াস সর্দারের দোয়া দুরুদ পড়ে আগে জঙ্গলে নামতেন এবং তিনি ফিরে এসে সবাইকে নামতে বলতেন, তাহলে সবাই নৌকা থেকে নামতেন, অন্যথায় তারা ফিরে যেত। তো সেদিন তিনি প্রথমে নামলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে সবাইকে নামতে বললেন। কিন্তু তিনি সবাইকে বললেন তিনি কিছু কাছে কাপড় বেঁধে দিয়েছেন, কেউ যেন ভুলে ওই কাছে আঘাত না করে বা কোপ না দেয়। সবাই তার কথা সবসময় মেনে চলত, সেদিনও তার ব্যতিক্রম হল না। তিনি দুজন ব্যক্তি ও তার ছেলেকে নৌকায় রেখে বাকিদের নিয়ে জঙ্গলে গেলেন। তিনি যে গাছগুলোতে কাপড় বেঁধেছিলেন সেগুলো অন্যান্য গাছের মতো ছিল না, গাছগুলো কেমন অদ্ভুত ছিল। গাছগুলো অনেক লম্বা এবং একদম সোজা, একটুও আঁকা বাঁকা ছিল না। আর গাছের একদম মাথায় কিছু লম্বা লম্বা পাতা ছিল। যাই হোক, তারা চার ঘন্টা পর কাঠ কেটে ফিরে আসে। তখন ইলিয়াস সর্দার সবাইকে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিতে বলে। তো সবাই তারা তার কথা মতো কাজ করে। খাওয়া দাওয়া শেষ করে তিনি একটু বিশ্রাম নিতে বলেন এবং বলেন আসরের পরে বাড়ির দিকে রওনা হবেন। ইলিয়াস সর্দার তার ছেলেকে ডেকে বলেন সে যেন নৌকা থেকে না নামে এবং তার বাড়ির দিকে রওনা হবে তারা। ইলিয়াস সর্দার তার ছেলেকে ডেকে বলেন যে নৌকা থেকে যেন না নামে এবং তার পাশের নৌকায় যেন শুয়ে থাকে। সেদিন গাছ কাটতে গিয়ে ইলিয়াস সর্দারের কুড়ালের আছাড়িটা ভেঙে যায়। তিনি ভাবেন পরে একটা লাগিয়ে নেবেন, কিন্তু কুড়ালটা এনে যথারীতি নৌকার পাটাতনের নিচে রাখলেন। যেহেতু সবাই খুব ক্লান্ত, কিন্তু ক্লান্ত ছিল সেহেতু সবার চোখে একটু ঘুম ঘুম ভাব ছিল, হঠাৎ একটি চিৎকারে সবাই জেগে ওঠে। ইলিয়াস সর্দার জেগে দেখেন তার ছেলে তার পাশে নেই। তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন তার ছেলের কথা, কিন্তু কেউ কিছু বলতে পারল না। তারা নৌকা থেকে নেমে তিনি জঙ্গলের দিকে দৌড় দিলেন এবং কিছুক্ষণ গিয়ে পেলেন, যেটা সেটা দেখে তার গা শিউরে ওঠার মতো। তিনি দেখলেন যেসব গাছে কাপড় বেঁধেছিলেন এমনি একটি গাছের গোড়া থেকে অজস্র ধারায় রক্ত পড়ছে এবং তার কুড়ালটা ও তার ছেলের জুতা ওইখানেই পড়ে আছে। তিনি দ্রুত কিছু মাটি নিয়ে গাছের গোড়ায় দিলেন এবং একটা কাপড় নিয়ে জায়গাটা বেঁধে দিলেন। পরে তিনি নৌকায় ফিরে এলেন এবং সবাইকে চলে যেতে বললেন আরো বললেন তিনি যদি তার ছেলেকে ফিরে পান তাহলে তিনি বাড়ি ফিরবেন, কিন্তু কেউ তাকে একা ফেলে যেতে চাইল না। অবশেষে তিনি সবাইকে বললেন কাল সকালের ভেতরে যদি তিনি ফিরে না আসেন তাহলে সবাই যেন এখান থেকে চলে যায়, এটা তার আদেশ। তিনি আরো বললেন তিনি চলে যাওয়ার পর রাতে কেউ নৌকা থেকে নামবে না, যাই হোক না কেন, এমনকি তিনি এসে ডাক দিলেও না। এই বলে তিনি একাই জঙ্গলের দিকে চলে গেলেন। অনেকে তার সাথে যেতে চাইলেন কিন্তু তিনি কাউকেই সঙ্গে নিলেন না। তিনি একা জঙ্গলের মধ্য দিয়ে আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে হাঁটতে লাগলেন। এক সময় সন্ধ্যা হয়ে এলো। তিনি একটা খুব মোটা গাছ দেখে তার ওপরে উঠলেন এবং গামছা দিয়ে খুব ভালো করে নিজেকে বেঁধে নিলেন। তিনি গাছে বসেই মাগরিবের ও ইশার নামাজ আদায় করলেন এবং জিকির করতে করতে এক সময় গাছের উপরেই ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ভোর রাতে তার ঘুম ভেঙে গেল। যদিও সেদিন জ্যোৎস্না রাত ছিল, তবুও জঙ্গলে চাঁদের আলো খুব কম পৌঁছায়, কিন্তু তিনি কিছুটা দূরে বেশ আলো দেখতে পেলেন। তিনি দেখলেন একটা পুকুর, আর পুকুরের চারপাশ পাকা করা, আর সেখানে অনেক রাজহাঁস। সবচেয়ে অবাক করা বিষয় হল রাজহাঁসগুলোর ধপধপে সাদা। এরকম রাজহাঁস তিনি আগে কখনো দেখেননি। হাঁসগুলো পুকুরে গোসল করছিল, একসময় ফজরের আজান দিল, হঠাৎ করে হাঁসগুলো অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর মানে ফজরের আজান দেওয়ার সময় তিনি খেয়াল করলেন যে হাঁসগুলো অদৃশ্য হয়ে গেল, এবং কিছুক্ষণ পর চারিদিক পরিষ্কার হয়ে গেল এবং তিনি আস্তে আস্তে গাছ থেকে নামলেন এবং সেই পুকুর পাড়ে গেলেন। পুকুরের পানিটা ছিল কাঁচের মতো পরিষ্কার। তিনি পুকুরের চারপাশ ঘুরতে লাগলেন আর আশ্চর্য হয়ে গেলেন এটা দেখে যে পুকুরের চারপাশে হাঁসের কোনো পালক ছিল না, এমনকি হাঁসের কোনো বিষ্ঠাও ছিল না। অথচ রাতে তিনি এই হাঁস, এতগুলো হাঁস, যে হাঁসের পালক বা বিষ্ঠা অবশ্যই পুকুরের পাড়ে পড়ে থাকার কথা, তিনি পুকুরের পানি দিয়ে হাত মুখ ধুলেন এবং তা পান করলেন। পুকুরের পানি খুব মিষ্টি, অথচ এখানে এমন মিষ্টি পুকুর থাকার কথাই না। যাই হোক, এরপর তিনি উজু করে ফজরের নামাজ আদায় করলেন। তারপর তিনি আবার হাঁটতে শুরু করলেন। কিছু দূর গিয়ে তিনি লতা পাতা জড়ানো একটা পুরনো বাড়ি দেখতে পেলেন। সেই বাড়ি তিনি বাড়িটির চারপাশ ঘুরে একটা লোহার দরজা পেলেন এবং সেই দরজার বাড়ির ভেতর থেকে কে যেন বলল, আসসালামু আলাইকুম, ভিতরে আসুন। তিনি খুব ভয় পেলেন এবং অবাক হলেন এটা ভেবে যে এই জঙ্গলে কে তাকে সালাম দিবে। তবুও তিনি সাহস করে সালামের উত্তর দিলেন এবং বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ভেতরটা ছিল আবছা অন্ধকার, ভেতর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছিল। তিনি দেখলেন পাশে একটা লোহার খাটে তার ছেলে ঘুমিয়ে আছে। তিনি দ্রুত তার ছেলের কাছে গেলেন এবং মাথায় হাত রাখলেন। তার ছেলে ঘুম থেকে উঠে গেল এবং বাবাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং যেটা হলো সেটা হচ্ছে যে এবং তিনি দ্রুত কাঁদতে লাগলো এবং তখন তিনি যেটা করলেন যে তখন ভেতর থেকে কে যেন আবার বলল, ভয় পেও না, আমার ছেলে একটু ব্যথা পেয়েছে তাই রাগ করে তোমার ছেলেকে এখানে নিয়ে এসেছে, তুমি তোমার ছেলেকে নিয়ে যেতে পারো। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার গলার আওয়াজ শুনতে পেলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। যাই হোক, সেই অজানা কণ্ঠস্বর বলল, তোমরা চোখ বন্ধ করো। তখন চোখ বন্ধ করলো এবং তারা যখন চোখ খুললো তখন তারা দেখলো যে নৌকার সামনে দাঁড়িয়ে আছে। তখনই ইলিয়াস সর্দার তার ছেলেকে জিজ্ঞাসা করলো কি হয়েছিল আর সে ওখানেই গেল কি করে। তখন তার ছেলে বলল, বাবা তুমি যখন ঘুমাচ্ছিলে আমি তখন পাটাতনের নিচে কুড়ালটা দেখতে পেলাম, দেখলাম কুড়ালের আঁচারিটা ভাঙা, তাই ভাবলাম যাই জঙ্গলের ভেতরে গিয়ে একটা সোজা ডাল কেটে এনে কুড়ালের আছাড়ি বানাই। তাই আমি কুড়ালটা নিয়ে জঙ্গলের ভেতরে গেলাম এবং দেখতে পেলাম লম্বা সোজা একটা গাছ। গাছটি বেশি মোটা ছিল না, চিকন ছিল, ঠিক একটি কুড়ালের আঁচারি বানানোর উপযোগী মনে করে গাছে আমি কোপ দেই এবং তখন বিকাট একটি চিৎকার আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান আসে তখন আমি দেখি আমি লোহার খাটে শুয়ে আছি, আমি ভয়ে কাঁদতে লাগলাম। তখন ভেতর থেকে কে যেন বলল, ভয় পেও না, এবং আমি আমাকে জিজ্ঞেস করলো আমার ক্ষুধা পেয়েছে কিনা। আমার সাথে আমি বললাম হ্যাঁ, আমার সাথে তখন হাওয়ায় ভেসে এলো বেশ কিছু খাবার এবং আমি কাউকে দেখতে পেলাম না, শুধু জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পেলাম। যাই হোক, আমি খাওয়া দাওয়া করলাম, এরপর আমি ঘুমিয়ে গেলাম। যখন আমার ঘুম ভাঙলো আমি তখন তোমাকে পাশে দেখতে পাই। সব শুনে সর্দার কিছু বলল না, শুধু বললেন আল্লাহ যা করেন বান্দার জন্য ভালো করেন। এরপর তিনি নৌকায় ফিরে গেলেন এবং সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং এটাই ছিল ঘটনা। এবং আমার কাছে সুন্দরবনের আরো অনেক ঘটনা আছে, যদি সময় পাই তাহলে সেগুলো লিখে পাঠাবো এবং ঘটনা যদি পড়েন আমাকে একটু জানাবেন। আমি আপনাকে মনে সমস্ত ইমেইলে রিপ্লাই করেছিলাম, সবসময় আমাদের সবাইকে জানানো সম্ভব হয় না, বাট যদি আমার মানে জানানোর দরকারও পড়ে না, কারণ আপনি যদি রেগুলার লিসনার হন তাহলে ডেফিনেটলি আপনার ঘটনা সিলেক্টেড হলে আপনি শুনতেই পাবেন। এবং প্রতিদিন মানে যে সমস্ত সিলেক্টেড স্টোরিগুলো আমরা পড়ি আপনি বুঝতেই পারবেন যে তার মধ্যে আপনার স্টোরিটাও আছে। সো ঘটনা আশা করছি যে আরো পাঠাবেন এবং সেই সাথে ভূত এফএম রেগুলার শুনবেন, সেটাই আশা করব। আরো ঘটনা রয়েছে পাপড়িয়াপুর কাছে এবং দিনারের কাছে, সেই ঘটনাগুলো শুনবো। তবে তার আগে যেহেতু টানা শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ছবি আপলোড করতে গিয়ে যখন নাফির ইন্টারনেট ফুরায়, ঠিক তখনই রাতুল নতুন ফ্রেন্ডকে এফএনএফ এ আনতে চায়, আর ঈশিতার বকবকানিতে টক টাইমটাও শেষ হয়ে যায়। তিন দিকে তিনজন, সবারই মহা প্রয়োজন, এখন উপায়
নো চিন্তা। আর গ্রামীণ ফোনে সবকিছুই ওয়ান টু ওয়ান এর ব্যাপার, এখন *121 হ্যাশ ডায়াল করলে টক টাইম ইন্টারনেট এফএনএফ সহ সবকিছুই মিলবে এক নিমিশে। এখন এক নম্বরেই সব সমাধান, সিম্পলি ডায়াল *121 হ্যাশ। চলো বহুদূর, গ্রামীণ ফোন।
This track was downloaded from FusionBD.com.
Bhoot FM. The night comes alive with Grameenphone.
That's right. The night comes alive with the Grameenphone. Shunchen shop shomoy radio 48.0 FM. আমি রাস্তালাচির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং ফেসবুকে www.facebook.com/radio.40 সেখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে লিখছেন এবং আপনারা আমাদের সাথে আছেন ওয়েটিং আচ্ছা দিনার ভাই স্টোরির জন্য ওয়েট করছেন তুর্য একটু পরে দিনার তার ঘটনা বলবেন ফয়সাল আমাদের সাথে রয়েছেন ভূত এফএম তার কাছে অনেক ভালো লাগছে সেটা তিনি লিখছেন ফেসবুকে শাহজাল হোসেন জুয়েল আমাদের লিখছেন সেকেন্ড এবং থার্ড স্টোরিটা খুবই ভালো ছিল জাস্টিন জি এস আমাদের লিখেছেন যে সেকেন্ড এবং থার্ড স্টোরিটা অনেক ভয়ের ভ্রমণ বিলাসী আমাদের লিখেছেন অনেক ভয় লাগছে প্রতিটা ঘটনাই ভালো লাগছে তার কাছে এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি সুশান্ত দাস আমাদের লিখছেন ভূত এফএম ভূত এফএম শোনার মজাই আলাদা এছাড়া আমাদেরকে রায়হান লিখেছেন থার্ড স্টোরিটা অস্থির ছিল এম এইচ রাজ আমাদেরকে লিখেছেন এবং তিনি না পড়লে জীবনে কমেন্ট করবেন না যাই হোক অনেকে কমেন্ট পড়তে পারি না কিন্তু এইরকম কথা খুব কমই শুনি আমরা অনেক লাকি তানভীর ইসলাম বাপ্পি আমাদের লিখেছেন দারুণ ছিল ভাইয়া ছবিটা আচ্ছা দারুণ ছিল ভাইয়া ওকে সন্ধ্যা আমাদের সাথে আছেন আমাদের সাথে রয়েছেন আহমেদ ফায়াজ এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফারহান রিফাত থার্ড স্টোরিটার প্রশংসা করেছেন রিজওয়ানা ইসলাম সীতু সেতু আমাদের সাথে রয়েছেন এমডি জাবের চৌধুরী আমাদের সাথে রয়েছেন শেষ ঘটনাটা ভালো হয়েছে মামুনুর রশিদ তুহিন খুব ভালো হয়েছে আশিকুর রহমান সহ আরো অনেকেই ফেসবুকে আছেন এন্ড থ্যাংক ইউ আপনাদের মতামত যে আপনারা জানিয়ে দিচ্ছেন এটার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আমরা এটাই চাই যে কোন ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান আমাদের সিলেক্ট করতে অনেক বেশি সুবিধা হয় আমাদের যে ফেসবুক পেজ ভূত এফএম সেখানে দেখতে পাচ্ছি ঈশান লিখেছেন ভয় লাগছে এছাড়াও অপু নটরাজ আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি লিঙ্কন খান এছাড়াও এস কে ফয়সাল এফ এ এম এস এস এম কে কামাল আহমদ এছাড়াও আমাদের সাথে রয়েছেন শাহরিয়ার আহমেদ শান্ত আহমেদ জুবায়ের আমাদের সাথে রয়েছেন মেঘের পরি আমাদের সাথে রয়েছেন এবং ফয়সাল সালিক আমাদের সাথে রয়েছেন ইয়াসিন কবির আমাদের সাথে রয়েছেন রাব্বি আহমেদ সম্রাট আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফাহে ফাহিমুল ইসলাম ফাহিম সহ আরো অনেকে আমরা চলে যাচ্ছি দিনারের কাছে এবং একটা ঘটনা শুনবো দিনারের কাছে তার সেকেন্ড স্টোরিটা আমরা শুনে আসবো আই হোপ যে আপনাদের প্রত্যেকেরই অনেক বেশি ভালো লাগবে সো দিনার চলুন আপনার সেকেন্ড স্টোরিটা আমরা শুনি
জি থ্যাংক ইউ রসুল ভাই আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে জাহাঙ্গীর ভাই তো ঘটনাটি মালয়েশিয়ার একটি ঘটনা তো জাহাঙ্গীর ভাই আমাকে যেভাবে শেয়ার করে আমি ঠিক সেভাবে বলছি তো জাহাঙ্গীর ভাই 2007 সাল থেকেই মালয়েশিয়াতে আছেন উনি এখনো মালয়েশিয়াতেই আছেন তো ওনার বেসিক্যালি ঘটনাটা হচ্ছিল উনি যে ফ্যাক্টরিটা কাজ করেন সেই ফ্যাক্টরিটাকে নিয়ে তো ফ্যাক্টরিটার বর্ণনা একটু দিয়ে নেই সেটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ওইটা প্রায় 7-8 ঘন্টার মানে দূরে একটা জায়গায় ওটার নাম হচ্ছে কুয়ালা তেরেঙ্গানু জায়গার নাম রিমোট একটা এরিয়া তো এখানে বেশ চারপাশে পাহাড় ঘেরা একটা পরিবেশ তো যখন ওনাদের কারখানাটা ওখানে বিল্ড আপ করা হয় তো কোনো যাতায়াতের ব্যবস্থাও ছিল না ওনাদের কারখানা নিজের থেকে ওখানে রাস্তা বানায় তো চারপাশে পাহাড় থাকার কারণে এখানে তেমন লোকজনের বসবাস ছিল না বেশ দূরে দূরে লোকজন থাকতো তো ওনাদের যে কারখানাটা ছিল সেটা হচ্ছে যে ওটার পাশেই একটা ফ্যামিলি একটা বাসা আছে দুই রুমে তো ওই বাসাটার কাহিনী যদি আমি একটু বলি যে সেই বাসাটাতে আজকে প্রায় 20-25 বছর হবে যে কেউ থাকছে না তো ওনারা যাওয়ার পরে এই কাহিনীগুলো শুনে যে ওই বাসার যে ওনার ছিল তো ওই ওনারের যে ফাদার মাদার দুজনই মারা যাওয়ার পর তারা এখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার সময় তারা বলে যায় যে তারা প্রায় সময় একটা বাচ্চার প্রেজেন্স পেতেন সেই বাসার মধ্যে যেটা খুবই উইয়ার ছিল তো যখন তাদের বাবা মা মারা যায় তখন তারা সবাই সেই ফ্যামিলিটা সেই বাসাতে ছেড়ে চলে যায়
আচ্ছা
আর বাসাটা যেটা হচ্ছে যে ওনাদের কারখানার পাশেই তো বাসাটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওনারা জাঙ্গি ভাই বলে জাঙ্গি ভাই এখন ওই কারখানাতে কাজ করছেন যে সকালবেলা দেখা যায় যে প্রচুর মৌমাছি সেই বাসাটা চারপাশে ঘুর ঘুর করছে
আচ্ছা
এবং আবার সন্ধ্যা হওয়ার ঠিক আগেই সব মৌমাছি বেরিয়ে যাচ্ছে সেই বাসা থেকে
আচ্ছা
তো ওনারা প্রায় সময় সেই বাসাটার কাছে যায় তো ওনারা যেটা লক্ষ্য করে যে কোনো জানালা বা দরজা কোনো কিছু ভাঙা নেই কিন্তু বাসার চারপাশে কোথাও কোনো মৌমাছি বাসা নেই সেইগুলো একটা সকাল একটা সাডেন টাইম আসছে আবার সারাদিন থেকে আবার সবগুলো চলে যাচ্ছে।
আচ্ছা,
তো এটা খুব মানে ভৌতিক একটা ব্যাপার ছিল তাদের ওইখানকার লোকজনদের মুখ থেকে শুনে যে ওই পাশটা যাতে নাই যাওয়া হয় তাদের। তো তাদের কারখানা যেটা, এটা একটা বেসিক্যালি ফ্যাক্টরি, একটি গাড়ির ফ্যাক্টরি, তো এখানে গাড়ি তৈরি করা হয় এবং ওই কোম্পানি গাড়িগুলোকে আবার পুনরায় রিপেয়ার করার জন্য সেখানে আনা হয়। তো ওনাদের যে ফ্যাক্টরিটা ছিল সেটা বেসিক্যালি ছিল চারতলার কয়েকটা বিল্ডিং ছিল এবং ওনারা যেখানে থাকতেন সেটার জন্য আলাদা রুম তৈরি করা ছিল এবং কন্টেইনার দিয়ে তৈরি কিছু রুমও ছিল সেখানে।
আচ্ছা,
তো জাহাঙ্গীর ভাই যেখানে থাকতেন সেখানে হচ্ছে ওনার দুইটা রুম ছিল, একটা রুমে উনি থাকতেন এবং পাশের রুমে একটা ছেলে থাকতো, বাংলাদেশে একটা ছেলে থাকতো। তো ওনারা যখন 2007 সালে মালয়েশিয়াতে যায়, তো একটা ঘটনা ঘটে ওনাদের সাথে একজন কর্মচারীর সাথে, সে হচ্ছে দুইতলার ছাদ থেকে পড়ে যায়। দুইতলার ছাদ থেকে পড়ে যাওয়ার পর যেটা দেখে সবাই, যে তার বডিতে কোনো সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই এবং হাতও ভাঙে নাই, কোনো মেজর কোনো ইনজুরিও হয়নি সে।
আচ্ছা,
বাট সে পড়ে যাওয়ার পর থেকেই মানে পাগলামি শুরু করে এবং তাকে সবাই যেটা বলে যে তাকে মনে হয় ভূতে ধরেছে এরকম কিছু। তো তখন কিন্তু তাকে ঠিক এক দেড় মাসের মাথায় তাকে আবার দেশে পাঠিয়ে দেওয়া হয়।
আচ্ছা,
তো যাই হোক, জাহাঙ্গীর ভাইরা সেখানে কাজ করা শুরু করে। তো উনি অনেকের মুখেই ওই জায়গা নিয়ে অনেক ঘটনা শুনে। তো একদিনকার ঘটনা হচ্ছে এরকম যে উনি সন্ধ্যার সময় কারখানা থেকে বের হয়ে যাচ্ছে, উনি ওনার রুমে ঢুকেছেন। তো উনি ওনার রুমে ঢুকে উনি কাজ করতেছিলেন, তো উনি পাশেই দেখতেছেন যে ওই মানে উনি খেয়াল করতেছেন যে পাশের রুম থেকে কে একজন বারবার তার রুমে ঢুকছে বের হচ্ছে কিছু একটা করতেছে।
আচ্ছা,
তো উনি ভাবেন যে পাশের রুমে যে বাঙালি যে ছেলেটা আছে সে হবে।
আচ্ছা,
তো উনি ওনার কাজ নিয়ে বিজি ছিলেন, যেহেতু উনি কারখানা থেকে আসছেন মাত্রই ফ্রেশ হবেন। তো এই সময় উনি দেখলেন যে বাইরের থেকে সবাই একসাথে রুমের ভিতরে ঢুকলো। তো ঢোকার পর জাহাঙ্গীর ভাই বলতেছে যে তুমি একটু আগে আসলা কই গেছিলা? সে যেটা বলে যে একটু আগে আসলাম মানে আমরা তো সবাই মাত্র আসলাম, আরো কিছু বাঙালি ছেলে ছিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো জাহাঙ্গীর ভাই তখন আবার হেসে বলতেছে যে তুমি তো একটু আগে আসছিলে রুমের মধ্যে, কি নিয়ে গেছো রুম থেকে? তখন সে বলে যে না ভাই, আমি তো মাত্র আসছি রুমে, আমি এর আগে আসি নাই। তখন উনি ওটাকে স্কিপ করে যান, নর্মালি নেয় ব্যাপারটা। তো যাই হোক, সেদিনকার রাত্রের ঘটনা। তো ওনাদের হচ্ছে হলো বেসিক্যালি যে রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হয়, আবার খুব আর্লি মর্নিং এ উঠতে
হয়। আচ্ছা,
তো উনি রাতের বেলা দেশে ফোন দিয়ে কথাবার্তা বলে উনি ঘুমাবেন এরকম একটা সময়। তো ওনাদের কারখানা যেটা এবং বাসা পুরোটাই হচ্ছে চারপাশ দিয়ে তার কাটার মতো বাউন্ডারি দেওয়া ছিল, যাতে বাইরে কেউ ঢুকতে না পারে। আর ওখানে নেবার্স বলতে কেউই নেই, যেটা ওই বাসাটা ছাড়া, খালিয়া মাউন্টেন বাসাটা ছাড়া। তো উনি ঘুমানোর প্রিপারেশন নিচ্ছেন, প্রায় 11:30 এরকম সময় হবে। তো উনি মানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ওনার রুমের দরজাটা খুললো, মানে খোলার পর 4 বছর কি 4.5 বছর 5 বছর এরকম হবে, এই বয়সে একটা বাচ্চা তার রুমের ভিতরে প্রবেশ করেছে।
বাচ্চা?
জি।
আচ্ছা,
এবং বাচ্চাটা উনি যেটা বলে যে খালি গায়ে ছিল, জাস্ট একটা হাফ প্যান্ট পরা ছিল। তো জাহাঙ্গীর ভাই দেখার পর উনি বেশ অবাক হয়ে যায় যে উনি কি জিজ্ঞেস করবে বা কি বলবে। তো উনি নর্মালি বলে যে তুমি কে, কোত্থেকে আসছো? তো বাচ্চাটা যেটা বলে যে মালয়েশিয়ান ভাষায় বড় ভাই বা সিনিয়রদেরকে বলা হয় আবাং। তো বাচ্চাটা এটা বলে, তাকে যেটা বলে মালয়েশিয়ান ভাষায় সেটা হচ্ছে যে আমি তোমার সাথে ঘুমাবো, এখানে থাকবো। তো উনি বেশ অবাক হয়, তো উনি ভাবে যে হয়তো বা কোনো কর্মচারীর সাথে আসছে বাচ্চাটা, তার রুমে আসছে মানে হাঁটতে হাঁটতে। তো উনি বলে যে মানে ছোটদের যেভাবে তারাই রুম থেকে বড় হয়, তো উনি সেরকম বলে যে বাবু চলে যাও এখান থেকে, মালয়েশিয়ান ভাষায়। বা সে একটা সেন্টেন্সই বারবার রিপিট করতেছে যে আমি এখানে থাকি, আমি তোমার সাথে ঘুমাবো। তো জাহাঙ্গীর ভাই একটা সময় যেহেতু ধমক দিয়ে বলে যে তুমি চলে যাও, যার সাথে আসছে তার কাছে যাও। সে বাচ্চাটা যেটা করে যে তখন সে শুনে যে রুম থেকে বের হয়ে যায়। তো জাহাঙ্গীর ভাই যেটা লক্ষ্য করে যে দরজা যদি বাইরের থেকে কেউ জোরে বাইরের দিকে টান দেয় যেভাবে দরজাটা লাগবে, আর যদি ধাক্কা দিয়ে লাগানো হয় যেভাবে লাগবে, দুটো দুই রকম। তো উনি দেখলেন যে বেশ জোরে মনে হচ্ছে বাইরে থেকে কেউ দরজা টান দিয়ে লাগিয়ে দিল, খুব জোরে একটা সাউন্ড হয়। আর বাচ্চা যদি রুমের দরজা খুলে ঢোকার মতো ছিল না, কারণ রুমের হাতলটা দরজার হাতলটা খুব উপরে ছিল। তো দরজার শব্দ শুনে, লাগানোর শব্দ শুনে পাশের রুম থেকে যে বাঙালি ছেলেটা ছিল সে বেরিয়ে আসে। তো বেরিয়ে আসে বলতেছে জাহাঙ্গীর ভাই কোথায় গেছিলেন এত রাতে? তখন সে কিছু বলে না, সে চুপ করে আসে। সে বলতেছে যে এত রাতে বাইরে গেছিলেন কেন? কারণ সে গেস করতেছে যে উনি হয়তো বাইরে থেকে ভিতরে আসছেন। তো উনি আর কোনো কিছু শেয়ার করেনি, উনি জাস্ট স্কিপ করে যাবে ব্যাপারটা, বেশ ভয় পেয়ে যায় উনি। তো ভয় পেয়ে যাওয়ার পর ঠিক 8-9 দিন পরের কার ঘটনা, উনি ঘুমাচ্ছেন রাতের বেলা ওই রুমেই, উনি এখনো ওই রুমেই থাকেন।
আচ্ছা,
এবং উনি শুনছেনও সেই রুমের থেকেই। তো পাশের রুমে যে ছেলেটা থাকে বাংলাদেশি, তো প্রায় রাত 11:30 একটা এরকম একটা সময় হবে, তো জাহাঙ্গীর ভাই ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভেঙে যায়, উনি শুনতেছে যে দুইজন তিনজন মানুষ যদি ধস্তাধস্তি করে রুমের মধ্যে যেরকম সাউন্ড হবে ঠিক ওই রকম শব্দ হচ্ছে। এবং ওনাদের দুই রুমের মধ্যে পার্টিশন ছিল ওই কার্ডবোর্ড দিয়ে তৈরি করা। তো উনি বেশ অনেকক্ষণ শব্দ শোনার পর উনি যায়। উনি চিন্তা করে যে অন্য ছেলেদের সাথে হয়তো দুষ্টমি করতেছে এত রাতেরবেলা। তো উনি যখন ওই রুমে যায়, রুমে গিয়ে দেখে সে বাংলাদেশি ছেলেটা বিছানার উপর বসে আছে, খালি গায়ে সে বসে আছে প্যান্ট পরে। তো সে কিছুই বলতে পারতেছে না, বাট তার পুরো শরীরে নখের আঁচল লাল হয়ে আছে এবং বিছানার চাদরগুলো, যেটা আমি আপনাকে বললাম যে ব্লেড দিয়ে যদি কাটা হয় যেরকম হবে বা নখ দিয়ে, ঠিক ওইভাবে মানে ছেঁড়া ছিল বিছানা চাদরটা। এবং রুমটা বেশ উইয়ার্ড ছিল সবকিছু। তো উনি ওকে অনেক কিছু জিজ্ঞেস করা হয় বাট সে কিছু বলতে পারে না। তো তাকে তার পরের দিন আমাদের দেশে যেমন আমরা হুজুর বলি ওখানে ওস্তাদ বলে মসজিদে, তো তাকে দিয়ে ঝাড়ানো হয়। তো ঝাড়ানোর পর প্রায় চার পাঁচ মাস চলে গেছে, তো এটা বেসিক্যালি কারখানায় সবাই জানে। তো চার পাঁচ মাস চলে যাওয়ার পর একদিনকার ঘটনা যে ওই কারখানা যিনি ম্যানেজার ছিলেন, একজন দায়িত্বে যিনি ছিলেন, উনি রাতাবেলা এগুলো মনিটর করতেন যে কেউ ঘুমাচ্ছে কিনা বা কাজ করছে কিনা। তো উনি জাস্ট এটা মনিটর করার জন্য কার ফ্যাক্টরির বিভিন্ন ফ্লোরে ঘুরতেন উনি। তো রাতে একটা সময় উনি যে ফ্লোরটা যায়, যে বিল্ডিংটা যায়, তো বিল্ডিং এ উনি চারতলা উঠতেছিলেন। বেসিক্যালি চারতলায় ওখানে মালয়েশিয়ান যে যারা ই ছিল, সিটিজেন যারা ছিল, তারা সেখানে ঘুমাতো।
আচ্ছা।
তো উনি ওই বিল্ডিং এ যখন উঠে, তো উনি সিঁড়িতে দেখে যে একটা ছেলে বসে আছে, মালয়েশিয়ান একটা ছেলে, সে ফ্যাক্টরিতে কাজ করে, তার বাসা দূরে বলে সেখানেই থাকে। তো সে দেখে, ওই ম্যানেজারটা দেখে যে সে বসে আছে সেখানে। তো তাকে জিজ্ঞেস করা যে তুমি এত রাতে কি করতেছো, সে বলে যে আমি জাস্ট এইভাবেই বসে আছি। তো ওই ম্যানেজার ওটা যেটা করে যে তাকে ক্রস করে উনি উপরে চলে যায় যেখানে তারা ঘুমায় সবাই। তো চারতলা যাওয়ার পর উনি যেটা দেখে বেশ শক্ট হয়ে যায়, উনি দেখে বিশ্বাস করতে পারতেছিলেন না যে সবাই রুমে বসে আছে, যে ছেলেটাকে উনি নিচে দেখে আসছে উনি সে ঘুমাচ্ছে, দিব্যি ঘুমাচ্ছে সেখানে।
আচ্ছা।
তো উনি বেশ ভয়ও পেয়ে যায় এবং খুব অবাক হয়ে যায়। তো উনি সঙ্গে সঙ্গে তাকে ডাক দিয়ে ঘুম থেকে তোলে। তোলার পর উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতেছে যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলি, মালয়েশিয়ান ভাষায় তাকে বলতেছিল যে এত তাড়াতাড়ি কিভাবে আসলি। তখন সবাই বেশ এর ওর দিকে তাকাচ্ছে যে উনি কি জিজ্ঞেস করে ম্যানেজার। তো বলতেছে, সে বলতেছে যে আমি তো ঘুমাচ্ছিলাম। তখন সে বলতেছে তোকে আমি দেখে আসছি নিচে। তখন সবাই বলতেছে যে ও সন্ধ্যার সময় কাজ শেষ করার পর যে রুমে আসার পর নিচেই যায়নি, সে রুমেই ছিল। তো ও তো উনি তো কিছুতেই বিশ্বাস করতেছে না। তো উনি সবাইকে নিয়ে নিচে নামে। তো নিচে নামার পর দেখে যে না, আসলে নিচে কেউই নেই, সে উপরেই ছিল। এবং ওনাদের কারখানা যে মেইন যে দরজাটা যেটা, সেটা মানে ভিতর থেকেই ওই ছেকল দিয়ে লাগানো ছিল, বাইরে থেকে কারো ঢুকারও কথা না। তো এই ঘটনা ঘটার পর তারা যেটা করে যে তারা একজন ওস্তাদকে নিয়ে আসে। এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের দেশের সাথে তাদের যে ডিফারেন্সটা, যে আমাদের দেশে যেরকম আমরা শুনি যে এই রিচুয়াল গুলো, যে এক্সোসিজম যেগুলো ভাবে করা হয়, ওখানে একটু ফুললি ডিফারেন্ট। জাহাঙ্গীর ভাই যেটা বলেন, ওই জায়গায় মালয়েশিয়ান একজন ওস্তাদকে নিয়ে আসা হয়। তো সে এসে পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখে। তো দেখার পর সে তার সাথে করে কিছু শুকনো চাউল নিয়ে আসে, কাঁচা চাউল। তো সবাই দেখে, ওনারাও দেখে জিনিসগুলো, যে উনি একটা প্লেটের মধ্যে রেখে সেগুলো লেবুর রস দিয়ে ভিজাচ্ছেন।
আচ্ছা।
কিছু একটা পড়তেছেন এবং ফু দিতেছেন কন্টিনিউয়াসলি। তো এটা সবাই দেখতেছে। তো উনি এটা করার পর সেই কারখানার যে বিল্ডিংগুলো ছিল সবগুলো বিল্ডিংয়ের চারপাশ দিয়ে উনি ছড়িয়ে ছিটিয়ে দেয়। এবং ওনাদের যে রুমটা ছিল, রুমের চারপাশ দিয়ে উনি ছড়িয়ে ছিটিয়ে দেয়। এবং এই বাচ্চার প্রেজেন্সের যে ব্যাপারটা, এটাও ওনারা জানতেন যে এই পাশের বাসা যে প্রবলেমটা হয়েছিল এটা উনি জানতেন, এবং কারখানার এই প্রবলেমটা ওনারা জানেন যেহেতু স্থানীয় মসজিদে। তো আর সাথে করে উনি চারটা তার কাটা নিয়ে আসেন। ওই চারটা তার কাটা উনি যেটা করেন, যে কারখানার যে মেইন গেটটা ছিল সেই গেটটার সামনে উনি পুঁতে দেন।
আচ্ছা।
তো জাহাঙ্গীর ভাই যেটা বলেন যে ওইখানে মানে যত এই প্যারানর্মাল কোনো প্রবলেম হলেই মানে এই এই রিচুয়ালটাই মেনটেন করা হয়, যে ওই প্যারানর্মাল জিনিসগুলো থেকে বাঁচার জন্য। তো তারপর এটা করা হয়ে গেলে তিন চার মাস পর্যন্ত কেউ আর কোনো জিনিস ফেস করে না। জাহাঙ্গীর ভাই যেটাকে বলেন, এটা 2014 সালের ঘটনা, তারপর থেকে আবারও তারা একই জিনিস ফেস করা শুরু করছে অনেকেই, যে মালয়েশিয়ান যারা তারাও ফেস করছে, যে রাতের বেলা তারা কাজ করতেছে ঘুমাচ্ছে, এই সময় মনে হচ্ছে কোন একটা বাচ্চা রুমের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে হাঁটতেছে। ইভেনচুয়ালি তারা রুম থেকে বাইরের দিকেও দেখেছে যে রাতের বেলা একটা বাচ্চা হাঁটাহাঁটি করছে। তো রাসেল ভাই, আমি যেহেতু প্রথমে বলেছি ওখানে কিন্তু নেইবার্স বলতে গেলে কেউই নেই, খুব রিমোট একটা এরিয়া, তাদের ফ্যাক্টরি ছাড়া সেখানে কিছুই নেই।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য দিনার, এবং আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন। আমি চলে যাচ্ছি কিছু SMS এ। আবিদ আমাদের লিখেছেন ভালো লাগছে, হুসাইন আমাদের লিখেছেন যে ভাই নাম্বার ওয়ান ভালো লাগছে, জাস্ট আউসাম। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে উৎসব লিখেছেন যে রাসেল ভাই খুব মজা পাচ্ছি এবং বাট ভয় একটুও লাগছে না, টোটালি ওকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে ডেভিলা নয় আমাদেরকে লিখেছেন যে ভাই আমার না আমার পড়তে পারলাম না। বাহার আমাদের খিলগাঁও থেকে লিখেছেন যে রমজান মাসে ভূত এফএম হবে কিনা। জি ভাই, হচ্ছে ভূত এফএম এবং প্রতি বছরই হয়ে এসছে। জিহাদ খিলগাঁও থেকে আমাদের লিখেছেন, থার্ড স্টোরিটা খুব ভালো লাগলো কিন্তু ভয় লাগেনি। আমাদের খুব মানে সামনের সপ্তাহ থেকে রমজান মাস এবং আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে ওই সময় যারা আমাদের এখানে পার্টিসিপেট করতে আসেন, অনেক কষ্ট করেন, রোজা রাখেন, তারপরে আবার যে আবার সেহরি করতে হয়। সো যারা আসবেন তাদেরকে আমি অগ্রিমভাবে ধন্যবাদ জানিয়ে রাখছি এবং আশা করছি যে সামনের সপ্তাহে আপনাদের অনেককেই পাবো যারা ঘটনা পাঠাবেন। আমাদের অ্যাড্রেসটা এই ফাঁকে একটু বলে দেই, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফএম এট ভেটেরি ফুর্তি ডট এফ এম, উইচ ইস বিএইচ ডাবল টি এফ এম এট দ্য রেট আর এ ডি আই ও এফ ও আর টি আই ডট এফ এম। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা স্টুডিওতে আসতে চান তারা অবশ্যই ফোন নম্বরটা জানাতে ভুলবেন না। ইমতিয়াজ চুয়াডাঙ্গা থেকে আমাদের এস এম এস করেছেন, স্যানিয়ে আমাদের এস এম এস করেছেন, শ্যামলী থেকে সেকেন্ড স্টোরির কথা তিনি বলছেন এবং পিকচার দেখতে চাচ্ছেন। জুনায়েদ আমাদের সাদাফ আমাদের ধানমন্ডি থেকে লিখেছেন, এমডি হুসাইন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। ফুয়াদ উত্তরা থেকে, নাইস অভিজিৎ আমাদের সাথে রয়েছেন, সৈয়দ খালিদ আমাদের সাথে রয়েছেন, রাজীব এবং লোপা আমাদের সাথে রয়েছেন রামপুরা থেকে, ভালো লাগছে তাদের কাছে। তাসনিয়া আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তাফিসুল না তাসফিউল তাসফিউল আমাদের সাথে রয়েছেন, শরীফ খান আমাদের সাথে রয়েছেন মিরপুর দুই থেকে, অ্যামেজিং স্টোরিজ তিনি তাই লিখেছেন, অভিজিৎ আমাদের সাথে রয়েছেন, সাকিব আমাদের সাথে রয়েছেন, মজা পাচ্ছেন তিনি তাই জানিয়েছেন আমাদেরকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ওয়াসিমা এবং ওয়াসিমা তাসনিম মেঘলা তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন আরো ভয় দরকার, পাঠিয়ে দিন কিছু ভয়েস স্টোরি, আমরা আমাদেরও খুব মানে ভয়েস স্টোরি আরো 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 বেশি দরকার। সো যাদের মনে হবে যে আরো ভয়েস স্টোরি তাদের কাছে আছে প্লিজ আমাদের পাঠাবেন। হৃদয় আমাদের সাথে রয়েছেন রাজেন্দ্রপুর থেকে এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি কিয়াস, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি অভিজিৎ, এছাড়া আমাদের সাথে রয়েছেন শুভ মিরপুর এক থেকে, তিনি এবং তার ভাই শান্ত তারা অন্ধকার করে রুম তারপরে শুনছেন। জোসেফ আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইমরান খুলনা থেকে। যাই হোক, আমরা চলে যাবো আবারও ঘটনায়, এই মুহূর্তে আমরা যাবো আবারও আপুর কাছে যে আপু একটা ঘটনার ফার্স্ট পার্টটা বলবেন, তারপর আমাদের একজন নতুন অতিথি আছেন তার সাথে আমার একটু পরিচিত হব। আপনার নামটা একটু কাইন্ডলি আমাকে যদি একটু বলতেন, কি নাম? ফুয়াদ ভূতের গলি থেকে একই সাথে এসেছেন। তো শুরুতে আপুর আপু শুরু করবেন, তারপরে আমরা তার ঘটনায় যাব। ইন্টারেস্টিং আরেকটা স্টোরি শুনি, চলুন বাপু আপুর কাছ থেকে।
থ্যাংকস এগেইন ভাই। এই ঘটনাটা হচ্ছে আপনার চিটাং এর চন্দনাইশ এরিয়ার, আমরা হয়তো আপনার নাম শুনেছেন, মাওলানা আহসানুজ্জামান ইসলাম আমাদি, এটা ওনার বাসা এবং ওনার এরিয়ার ঘটনা। তো ঘটনার মানে ছোট ঘটনাটা কিছু প্রেসক্রিপশন আমাকে দিতে হচ্ছে যে ওনার বাসাটা যেখানে চন্দনাইশে যে যে এরিয়াটাতে ওনাদের বাসা সেখানটাতে আশেপাশে প্রচুর খোলা কবর আছে। খোলা কবর মিন্স হচ্ছে যে কবরগুলোর বাউন্ডারি নেই, বাসার আশেপাশেই অনেক কবর দেওয়া হয়েছে। একমাত্র মাওলানা আসাদুজ্জামান ফারুকি ওনার কবরটাই মানে মাজার করে করা হয়েছে, যেহেতু একজন রিনোয়েন পার্সন ছিলেন। ওনার যেটা আর কি লোকমুখে শোনা এবং যেটা ঘটনা সত্যি যেগুলো, যে ওনার উনি অনেক মানুষকে অনেকভাবে হেল্প করেছেন, এই ধরনের জিনে ধরা বা বেশ কিছু বিষয়ে উনি ওনার অনেক অনেক বেশ ভালো ক্ষমতা ছিল। এবং ছোট্ট একটা জিনিস যেটা, যে সীতাকুণ্ডে এমনও হয়েছে যে সীতাকুণ্ডে যে জায়গাটা উনি আছেন কিন্তু আপনার চন্দনাইশ প্রায় অনেক কিলোমিটার দূরে, আর সীতাকুণ্ডে এমন হয়েছে উনি মারা যাওয়ার পর ওনার ওইখান থেকে কয়েকজন খাদেম আসেন, এসে বলেন যে আহসানুজ্জামান সাহেব এখানে যাচ্ছেন না, তো উনি কোথায়, কয়েকদিন ধরেই যাচ্ছেন না, লাস্ট কয়েক শুক্রবার, তো উনি তো আরো ৬ ৭ বছর আগে মারা গেছেন। উনি ওই লেভেলের একজন মানুষ ছিলেন, এটা খুব মানে প্রমিনেন্ট একটা ঘটনা। তো যাক, আমি বাসের ডেসক্রিপশনটা দিচ্ছি, যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড তানিয়া ওর দাদার কথা বললাম। ওনাদের ওইখানে যেটা হয়েছে যে প্রচুর রকমের ইনসিডেন্স হতো, চন্দনেশ বর্মা বোধে ওনাদের ওই জায়গাটার নাম, প্রচুর প্রচুর বাজে ধরনের ইনসিডেন্স হতো। তো একটা সময় সবকিছু আস্তে আস্তে কাম অ্যান্ড কোয়াইট হতে থাকে সময়ের সাথে সাথে। আমরা ওনাদের বাসাটায় যাই, ওনাদের ঘটনা রেগুলার ওনাদের বাড়িতে বা আশেপাশে রেগুলার এমন কিছু ঘটনা, মানে যেটা মানে আমরা মুড়ি ভাত খাওয়ার মতো যে সোজা একটা ঘটনা। হ্যাঁ, এটা এরকমই, আমরা গিয়েছি এই লাস্ট ডিসেম্বরে গেলাম, আপনার ২০-২২ তারিখের দিকে হবে বা ১৬-১৭ তারিখ এরকম হবে।
আচ্ছা।
হ্যাঁ, 16 তারিখে যেহেতু আঙ্কেলের মৃত্যুবার্ষিকী ছিল, 16-17 তারিখের দিকে এই সময়টাতে বৃষ্টি, হঠাৎ করে এই শীতের রাতে বৃষ্টি। তো তার আগে আমাদের ফিক্স ছিল, দ্যাট ওয়াজ ফ্রাইডে ভূতের ফ্যাম শুনবো, তো একটা প্ল্যানিং ছিল যে আমরা আজকে বারবিকিউ করবো, অ্যান্ড ইন দ্য মেন টাইম আমরা প্রোগ্রামও শুনবো।
আচ্ছা,
তো তার আগে থেকেই প্রিপারেশন নেওয়া, 10:30-11:00 মধ্যে মোটামুটি সবকিছু হয়ে যায়। তো ওর একটা ভাস্তি ছিল, এ খুব বেশি পেইন করছে, মানে আমরা গেছি পর থেকেই আমাদের পিছিয়ে লেগে আছে। একটা সময় ও আমাদেরকে বলছে আন্টি এটা করেন, আন্টি ওইটা করেন, তো ওকে ব্যস্ত রাখার জন্য সে দুইতলা থেকে বারবার বলছে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, মানে ওকে বারবার শুধু এটা যে বলার পরে সে একটা কাজই করেছে, সেটা হচ্ছে তেল আনতে বলা হয়েছে। আমরা চিকেন করছিলাম আর কিছু ওদের পুকুর থেকে ধরা মাছ ছিল, তো গ্রিল করবে মাছগুলো, তো ওকে বললাম যে তুমি তেল নিয়ে আসো, এবং সে নিয়েও এসছে। ভাজাটা যে মোটামুটি প্রিপেয়ার, মোটামুটি শেষ পর্যায়ে আমি নিচে নামলাম, নিচে ছাদ থেকে নেমে আমার বলছে যে আন্টি মাছের তো শর্ট আছে, চলো না আমরা আর কিছু মাছ ধরে নিয়ে আসি। বললাম বাচ্চা মানুষ, হয়তো কথার ছলে এমনি হয়তো বলছে, তাও আমি পুকুরের পাশটাতেই গেলাম, এমনি দাঁড়ালাম, জাস্ট কোনো কিছুই না। জল দাঁড়ানোর পরে সে আমার হাত ধরে টানছে যে আন্টি আসেন না, আসেন না। তো প্রচন্ড অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান আমি সহ্য করছি, একটা সঙ্গে ঝাড়া দিলাম, ঝাড়া দেওয়ার পরে আমি দেখলাম যেটা ও আপনার লাইটার আলোতে যতই দেখা যাচ্ছে যে ও আপনার পুকুরটাতে ঝাঁপ দিল এই 11:30-টার রাতে, শীতের রাতে ঝাঁপ দিয়ে রাস্তা পুকুরের ওই পারে যে খুব বড় বড় করে তাকিয়ে আছে, তাকিয়ে ঘাড় ঘুরে চলে গেছে। আমি যে তখন চিৎকার দিব বা আমার আসলে কি করা উচিত আমি
বুঝতে পারছেন না,
কিন্তু কোনো মতে আমি ওদের ওই এত বড় উঠোনটা পার হয়ে ঘরে এসে তখন আমি চিৎকারটা দিই।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
সবাই চলে আসে আমার চিৎকার শুনে, সব নেমে আসে উপর থেকে, ফুয়াদ ছিল, তানিয়া, পুষ্পাবু, ওরা সব চলে আসে। তো পুষ্পাবু আমাকে ঝাঁকাচ্ছে যে কি হয়েছে কি হয়েছে, একটু ধাতস্থ হয়ে তখন আমি বললাম যে এই ওর নাম বোধহয় পুতুল ছিল, যে ও কোথায়। তো বললো তো ঘুমোচ্ছে, সেই 7টা থেকে 6টা থেকেই ঘুম, কারণ অত রাতে তার জেগে থাকার মানে তার পক্ষে ইম্পসিবল একটা ব্যাপার। আমি বিশ্বাস করছি না যে দেখি সে সত্যি সত্যিই ঘুম। তাহলে আমার কথা যে আমাদেরকে তেলটা নিয়ে আসলো, সেখানে আমি একা ছিলাম না, আবুই আপু তেলগুলো দিচ্ছে, ফুয়াদ ফ্রাই করছে মানে গ্রিল করছে, আমার কাজিন ছিল, সবাই ছিলাম। তাহলে তেলটা নিয়ে আসলো কে এখানে? আচ্ছা, তো এটা গেল। তো এটা নিয়ে তারা খুব একটা মাথা ব্যথা করলো না, কিন্তু আমাদের এখন তারপরে আমি ভীষণ মানে চোখের সামনে দেখা ভূত দেখিনি, বাট একটা খুব বাজে ঘটনার ফিল করলাম আমি, আমি দেখেছি উপরে যাওয়ার আর এনার্জি বা শক্তি সাহস কোনোটাই ছিল না। এবং ওদের উপরে দুটো রুম, একটা রুম করে, সেটা হচ্ছে ওই আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে হবে কিছুদিন পরে, আগ হয়ে গেছে বিয়ের, মানে বউ তুলে নিয়ে আসবে, তো ওরা ওই রুমের মিলাদ টিলাদ কিছুই পড়ানো হয়নি, মানে সিলে কোঠায় রুম যেটাকে বলে, তো ওই রুমে বসে ওরা সবাই প্রোগ্রাম শুনবে। ওরা চলে গেছে, ওই রুমে চলে গেছে, এখন ওই গ্রিলের বাটি বা মাছের যে বাটিটা সেটা খুঁজছে, সেটা পাচ্ছে না, ওইটা নাই। তো ওরা হয়তো ভাবছে যে আমাদের মধ্যেই কেউ সরায় ফেলেছে বা দুষ্টামি করেছে, হতেই পারে। ওরা প্রোগ্রাম শুনছে একটা পর্যায়ে, তখন অলমোস্ট হয়তো 12:30-1টা বেজে গেছে, আন্টির সাথে আমি আর উপরে না যেয়ে আন্টির পাশে খাতে শুয়ে আমি আধা চোখ বসে অবস্থায় মানে ভূত এফএম শোনার মানে ওই সাহসটুকু আর হচ্ছে না, উনি অলমোস্ট ঘুমিয়ে গেছে, ঘুম আমি শুয়ে আছি আন্টির পাশে, তো হঠাৎ কারেন্ট চলে গেছে, এর মধ্যে পল্লী বিদ্যুৎ চলে গেছে, তো আমি কোনো মতো লাইট একটা চার্জার চালানো আমি খেয়াল করছি যে কি হচ্ছে, ওরা সবাই উপরে হাসাহাসি করছে শুনতে পাচ্ছি, শীতের রাত আর গ্রামে তো এমনি অনেকটা স্তব্ধ থাকে সবকিছু। এত সময় দেখি ওদের ডাইনিং এর ওই পাশটা থেকে যে রুমটা, যে কেউ গেলে একটা এক্সিস্টেন্স ফিল করে, ওই পাশে জানালাটা খোলা, ওই জানালাটা দিয়ে ও বলছে আন্টি এই যে মাছের বাটি, খুব নর্মালি পুতুল হাওয়ায় বলছে আন্টি এই যে মাছের বাটি। আমি আন্টিকে, আমার পাশে যে আন্টি তাকে আমি ডাক না দিয়ে হাতটা মনে খুব শক্ত করে চেপে ধরতে ধরতে উনি একটা সময় মানে বুঝতে পারে এবং উনি জেগে যায়, জেগে যেয়ে কোনো মতো উনি জাস্ট আমার চোখটা ঢাকে, মানে আমার আমার মুখটাকে আড়াল করে যে আমি ওদিকে যে তার না তাকে। তো দুটো পরে, এরপরে উনি লাইট টাইট উঠে আরো মোম টোম জ্বালায়, কারেন্ট ছিল না, আমার চিৎকার চেঁচামেচিতে ওরাও নেমে আসে, ওরা দৌড়া সবাই নেমে আসে, আপু আবার কি হলো তোর? তো এই এই যে ব্যাপারটা যে ও মাছের বাটি খুঁজছে, মানে একবার চোখের সামনে দেখলাম, এবং ওই টাইমে আন্টি এসিওর করলো যে মাছি তোমাদের তেল নিতে কেউ আসে নাই, তাহলে তেল ছাড়া এই এই বারবিকিউজ এন্ড গ্রিল ফিশ গ্রিল গুলো কিভাবে হলো, সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে
সেটাই।
আর ছবি আমরা তুলেছি, সবাই তুলেছি, তখন ওকে ও ওইখানে প্রেজেন্ট নাই, তো উনি ও ঘুমাচ্ছে, সেই মেয়ে ছোট থেকেই ঘুমাচ্ছে। আর যে রুমটার কথা বললাম, ছাদে যে রুমটা করেছে, ওদের বাসাটা মানে ওই মাওলানা আসাদুজ্জামান ইসলামাবাদী উনি বলেছে যে তোমার এখানে হাজার ওই ঘর বন্ধ, ব্যারিকেড দেওয়া, কিছুতেই কোনো কাজ হবে না। আসলে ওই জায়গাটা এতটাই এরকম ছিল, ওদের ছাদের উপরে যে ঘর নতুন ঘর করেছে, নতুন বউ নিয়ে আসবে, এটা নিয়ে পরে আমরা আরো কিছু ভয়ঙ্কর ঘটনা এক্সপিরিয়েন্স করে যেটা ফুয়াদ বলবে। তো আর এই রুমটার কথা যেটা বললাম, যে ডাইনিং রুমটা, এই রুমটাতে আপনি আমি যে কেউ যে যদি পায়ের নিচে ফাপা কিছু থাকে সেটা কিন্তু একরকম ফিল আসল, হ্যাঁ, যে ঠকঠক এক ধরনের শব্দ হয়, বাট ওই রুমটাতে আপনি হাঁটলে বুঝবেন যে ইটস জাম্পিং। ড্রয়িং রুমে যে ওদের কাচারি ঘর যেটা ছিল, ওর দাদা বা ওর বাবার সময় যে ঘরটাতে আপনার লোকজন আসতো, ওই রুমটাতে হেঁটে বের হওয়ার সময় এক ধরনের একটা ভয় মানে কেমন যেন একটা ফিল হয়। এদের ঘরের দরজা জানালা গুনতে গুনতেই শেষ, দরজাগুলো নিশ্চয়ই কোনো কারণে দেওয়া হয়েছে, এটা যে কেউ ফিল করতে পারবে যে ওই ওই ঘরটাতে দাঁড়ালে যে একটা বাম্পি ফিল হয়, ইটস নট ফাপা বা এই ধরনের কিছু, ওই একটা রুমে। এই ছিল ঘটনাটা।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই ফুয়াদের কাছে এবং তারপরে আমরা আবারও আপনাদের আর একটা ঘটনা শোনাবো, আগে ফুয়াদের একটা ঘটনা শুনি। ফুয়াদ এসছেন ভুতারগুড়ি থেকে স্টুডিও, আপনার ঘটনা।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাতে চলে যেতে চাই। ঘটনাটা আপু বলল তার কিছুদিন পরে আর কি, আপনার আমরা ওই বাড়িতে যে রুমটা করা হয়েছিল বিয়ের জন্য, ওই ভাইয়ার বিয়ের ইনভাইটেশনে যাই, আগের দিন চলে যাই বিয়ের, পরের দিন সকালে গিয়ে পৌঁছাই, দেন বিয়েটে ঠিক মতন সব হয়ে যায়। পরে ভাবিকে নিয়ে আস্তে আস্তে আপনার বিকেল বা চারটা পাঁচটা বেজে যায়, মানে সব আর কি ফর্মালিটিস শেষ করে আস্তে আস্তে ওদিক থেকে, মানে প্লেসটা হচ্ছে এরকম কক্সবাজার থেকে আসার সময় গাছবাড়িয়া আপনার কলেজ গেট এরকম একটা এলাকায় আর কি, মানে ওইদিকে আর কি ওনাদের বাসাটা, ওইদিকে একটা বৌদ্ধ কবরস্থান, বৌদ্ধ তো বসিয়ে আর কি কবর দেওয়া হয়, মঠ বলে আর কি। ওদিকে হঠাৎ গাড়িটা থেমে যায়, মানে জামাই আর বউয়ের যে মানে ব্রাইডাল যে কারটা, তারপরে ড্রাইভার নেমে একটু খোঁজাখাঁচি করে, তারপরে আবার গাড়িটা সুন্দর মতন সিভিয়ারলি স্টার্ট নেয়, পরে বাসা চলে আসি আমরা। বাসায় আসার পরে বউ তো আপনার মানে কান্নাকাটিতে ব্যস্তই থাকে, কান্নাকাটি করতে থাকে বাসার লোকজনের জন্য, আমরা মনে করি ব্যাপারটা নর্মাল, বাট হচ্ছে তারপরে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে বউকে বলা হয় যে যাও তুমি ফ্রেশ ট্রেশ হয়ে তোমার রুমে যাও, ফ্রেশ ট্রেশ হও। তার সাথে দু তিনজন যায়, যাওয়ার পর মানে আমাদের ভাবি রুমের মধ্যে ঢুকে, ঢুকার পরে হঠাৎ করে দৌড়া বের হয়ে এসে মানে ওনার রুমের বাম পাশে বসে থাকে, মানে চিলেকোঠা রুমটার বাম পাশে বসে থাকে, বসে মানে বড় ঘুমটা দিয়ে বসে বসে গুনগুন করে কাঁদতে থাকে আর মা মা বলতে থাকে। আমরা মনে করি যে হয়তো মানে বাসার কথা মনে পড়তেছে তার এরকম কিছু একটা, পরে মুরব্বী টুরুব্বী সবাই হিসাব বলতেছে যে এরকম ভর সন্ধ্যাবেলা এরকম নতুন বয়সে বসে কাঁদতে হয় না, ভিতরে যাও বা কিছু একটা করো। দেন উনার কোনোভাবে ওখান থেকে সরানো যায় না, তারপর আমি যাই, আমার একটা ছোট ভাই সাথে নাবিদ সবাই একসাথে যাই, যে বলি যে ভাই ভাই প্লিজ একটু ঘরে যান, এরকম তো ঠিক না, সবাই বাজে বলতেছে। পরে উনি ওদিক থেকে ওনার সরানোই যায় না, পরে অনেক জোরাজোরি পরে ওনার হাজবেন্ড এসে বকা টকা দেয় যে যাও ভিতরে যাও, একটু গরম হয়ে গেলো, উনি মানে খুব রাগ রাগ দেখায় ধাপ ধাপ করে ভিতরে চলে যায় পায়ের সাউন্ড করে করে যে, তারপরে তখনও ভিতরে উনি মানে এরকম গম্ভীর ভাবটাই থাকে তার মধ্যে, রাতে ভাত টাত খায় না। পরে যেরকম বাড়িতে নতুন বউ আসলে মুরব্বীরা বলে রীতি, বাড়ির নিয়ম টিয়ম, তারপরে কে কোনটা কিভাবে চলবে এগুলো বুঝাই দিতে থাকে। রাত 11টার দিকে ভাত খাওয়ার পরে উনি আর কি কিছুই খায় না, উনি আর কি চোখ গুলা লাল করে দাঁড়া দাঁড়া ফুসতে থাকে, মানে ফুসে মানে খুব রাগান্বিত একটা তার একটা অ্যাটিচিউড থাকে। পরে কোন রকমে কোনো হ্যাঁ না কিছুই বলে না, পরে ওনারা মনে করে যে হয়তো বউর মানসিক অবস্থা খারাপ, ঠিক আছে তাহলে তুমি চলে যাও। আর বউ ওদিক থেকে কোনোভাবে মানে মানে সাই সাই করে ওদিক থেকে বের হয়ে এসে আপনার ওই বাড়ির সামনে দিয়ে ঘুরে এসে সিঁড়িতে উপরে উঠতে হয়, ওদিক দিয়ে এসে চৌকাটার সাথে একটা উষ্টা খেয়ে পড়ে যায়। আর তখন তার হাজবেন্ড হাত ধরে বলে যে তুমি এই যে কাজটা করলা, সব মুরব্বী টুরুব্বি ছিল, তুমি সালাম দিলা না বা কিছু না বলে ওদিকে চলে আসো, তোমার হয়েছে কি বা প্রবলেমটা কি। তখন সে আর কি অনেক মানে এরকম মানে অনেক চিল্লাচিল্লি করে যে না এই সেই মানে বলবো না, খুব ভারী ভারী কণ্ঠে বলতে থাকে। পরে উনি বলে যে না ঠিক আছে যাও, যা করার করছো থাক, সমস্যা নাই, চলে যাও। পরে উনি ওদিক থেকে উঠে সিঁড়ি দিয়ে যখন উঠতে নেয়, চারটা পাঁচটা সিঁড়ি যখন উঠে, আর ওনার হাজবেন্ডও তো পিছনে পিছনে যাইতে থাকে, হঠাৎ করে উনি উল্টা হয়ে আইসা ওনার জামাইয়ের মানে ভাইয়ার গলা আর বুকের দিক দিয়ে মানে থাপা দিয়ে ধরে আর কি বাইরের দিকে ধাক্কা দিয়ে থাকে আর আ করে সাউন্ড করতে থাকে। এটা আমরা দেখি নাই, পাশের রুমে বসা ছিলাম সবাই। আমরা মনে করছি হঠাৎ হয়তো কোনো একটা মানে প্রবলেম টবলেম হয়েছে বা কেউ মানে অসুস্থ অসুস্থ হয়ে গেছে, খুব বিকট সাউন্ড পুরুষ কণ্ঠে চিৎকার করতে থাকে। ভাইয়া তো মানে কথা বলতে পারতেছে না, ধাক্কা থাকে মানে কোন রকম ওনারা বাসার থেকে বের করবেন, চৌকাটটা পার করবেন, ঘরের মধ্যে তো কিছু করতে পারতেছে না। আর বাইরের হচ্ছে আপনার উঠানটা এরকম ছিল যে চোখা চোখা আপনার ইট দিয়ে খাড়া খাড়া করে ব্যারিকেড দেয় ওই রকম আর কি, গাছের সাইড দিয়ে বাউন্ডারি ছিল, যে ধাক্কা যদি ঠিক মতন খাইতে থাকে তাহলে মানে ধাক্কা লেগে গেলে চোকাট পের হলে উনি গড়ায় সিঁড়িতে গড়ায় যায়, ওই ইটের মধ্যে মাথা লেগে স্পট ডেড হয়ে যাবে এরকম কিছু একটা, মানে উনি চাচ্ছে বের করতে। আমরা দৌড়া যায় সাউন্ড শুনে দৌড়া যায়, ভাবিরা ধরে রাখতে পারতেছি না, ঠিক আছে, আর ভাইয়া তো পুরুষ মানুষ হয়ে মহিলারা ধরে রাখতে পারতেছে না, মানে উনি মানে ধাক্কায় বের করে ফেলতেছে। পরে একটা মানে মুরব্বী টাইপের একটা দুলা ভাই ছিল আমাদের, দুলাল ভাই, উনি চার কুল পরে ওনার কানের সামনে তিনটা মানে তালি দিল, দুই কানের সামনে তিনটা তালি, তিনটা তিনটা ছয়টা তালি দেওয়ার পরে উনি হালকা একটু মানে ঠান্ডা হলো, মানে ওনার মেজাজ একটু ঠান্ডা হলো, হাত পা একটু মানে নর্মাল হলো, কোন রকম ওনারা ধরে টরে নিয়ে যায় ওনার রুমে শোয়ানো হলো। সারা রাত মানে উনি হঠাৎ হঠাৎ সাইড দিয়ে সুরাইয়া শরীরটা উঠে যাচ্ছে, ঠিক আছে, আর হচ্ছে জানালা খোলা ছিল কিছু, জানলা দিয়ে হাত বের করে মানে মনে হচ্ছে যে উনি বাতাস হয়ে জানলা দিয়ে বের হয়ে যাবে, মানে এরকম মানে উনার শরীরটা বের হয়ে যাবে জানলা দিয়ে, মানে ডাকছে, পরে জানলা টানলা বন্ধ হওয়ার পরে জানলার মধ্যে নক হচ্ছে, বাতাস আসতেছে, মানে তখন তো শীতের রাত বাট প্রচুর বাতাস আসতেছে, মানে কেমন কেমন যেন একটা গরম গরম অনুভূতি হচ্ছে। পরে সারাটা রাত সবাই বসেই কাটালাম, পরে আপনার ফজর আজান দিল, তারপরে হঠাৎ করে মানে উনি নিস্তেজ হয়ে গেল, ওনার মানে একদম সেন্সলেস হয়ে পড়ে থাকলো। সকালবেলা ওই গ্রামের ওঝা টাইপের থাকে কিছু মুরব্বী, ওনাদের আনা হইলো, ওনার আনার পরে উনি বাসায় ঢুকার পরে বলতেছে যে না বাসা একটু গরম, মানে বাসাটা কেমন যেন একটু ভার ভার লাগতেছে ওনার, ওনাদের ভাষায় বলতেছে। পরে উঠার পরে বউয়ের কাছে যাওয়ার পরে বউ তো সেন্সলেস হয়ে পড়ে আছে, ওই বউয়ের কনিষ্ঠ আঙ্গুলে আর দুই হাতে দুইটা কনিষ্ঠ আঙ্গুলে মাথায় দুইটা সাদা সুতা বাঁধলো উনি, বেঁধে মানে একটু উনার ভাষায় আর কি কালাম টালাম পড়লো, পড়ার পরে উনি পাঁচ দশ মিনিট চুপ করে বসে থাকলো। বসে থাকার পরে বলতেছে যে কি হয়েছিল বা তেমন কি কোনো কিছু আপনারা দেখছেন, বাট ব্যাপারটা কি হয়েছে হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে আসলেন, বলে যে এই কাহিনী আপনার ওই থামছিল গাড়িটা আর হচ্ছে উনারে সন্ধ্যাবেলা ওরে কোনোভাবেই আমরা ঘরে ঢুকাইতে পারতেছিলাম না, কাঁদতেছিল মা মা বইলা, ঠিক আছে। উনি বলতেছে যখন মানে ওই গাড়িটা থামছিল তখনই ওই মনে হয় মটের থেকে কিছু উনার ইশারা করছে বা উনার মানে পিছনে লাগছে, আর তখন থেকে আর কি উনার মাথাটা ডাইভার্ট করতেছিল যে বাইরে আইসা বসতে, যখন বাইরে আইসা বসে উনি কাঁদতেছিল যে মা মা করে কাঁদতেছিল, তখন আর কি ওই জিনিসটা আর কি ওনার ঘাড়ে ভর করে, যার ফলে আপনার ওই এরকম আর কি আপনার শুরু করে
এরকম অস্বাভাবিক আচরণ করে,
অস্বাভাবিক আচরণ আপনার করতে থাকে। পরে উনি ফুটু দিয়ে দিল, ওনার বিভিন্ন কালাম টালাম পরে পানি পড়া দিল, বাড়িটা বেঁধে দিল, বললো আজকে বিকালের মধ্যে বাড়িটার মধ্যে মিলাদ টিলাদ পড়া দিবেন, আল্লাহর কালাম টালাম নাই তো এই জন্য আরো বেশি সাহস পেয়েছে। পরে ভাবি যখন সেন্সে টেন্সে আসলো, মানে ভাবি যখন সুস্থ হইলো, তখন ভাবির বলা হয়েছিল যে কি হয়েছিল বা এরকম করলা কেন, উনি ভাবির কিছুই মনে নাই, বাট জাস্ট মনে আছে হচ্ছে যখন উঠতেছিল সন্ধ্যার দিকে উনি সিঁড়িতে, তখন দেখে যে সিঁড়ির মধ্যে কে জানি বৈশা এরকম আটকেরে বসেছিল, মনে হয় সাউন্ড হচ্ছিল একটু ঘুমানোর, হঠাৎ করে ভাবি যখন উঠতে গেল, ভাবি উঠার আগে উনি দৌড়া আইসা আস্তে আস্তে মনে হলো তার বাসার শরীরটা ভেদ করে কিছু চলে গেল বাতাস টাইপের, তারপর থেকে ভাবি আর কিছু মনে নেই, এখন আল্লাহর মধ্যে ভালো আছে, এই ছিল স্টোরি।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড ফর ইউ ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার এক্সপিরিয়েন্সটা ভয়ঙ্কর বলে ঠিক ঠিক হবে না, বরং এটাকে একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স বলা যায়। ঘটনা হচ্ছে 2007 এর দিকে, আমি তখন ক্লাস 10 এ পড়ি। আমি পড়াশোনা শেষ করে রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় 2টার মতো বেজে যেত। তো আমার একটা হ্যাবিট ছিল, লাইক প্রত্যেক রাতে 3টা কি 3:30 দিকে একবার হলো আমার ঘুম ভাঙতো। যখন একদিন ঘুম ভাঙে আমি পানি খেতে উঠি, আমি দেখি যে আমার বেডের ঠিক অপোজিটে সোফায় একটা বৃদ্ধ লোক বসে আছে। বলে রাখা ভালো, আমি লাইট অফ করে ঘুমাই, তবে ডিম লাইটের মৃদু আলোতে যতটুকু দেখা যাচ্ছিল আমি স্পষ্ট দেখতে পেলাম যে সেই বৃদ্ধ লোকটি পরনে একটা সাদা পাঞ্জাবি ছিল, তার লম্বা সাদা দাড়ি ছিল, এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে সে আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়েছিল এবং তার হাতে তসবি ছিল। আমি স্পষ্ট এটা দেখতে পাই এবং দেখার পরে আমি খুবই নার্ভাস হয়ে যাই এবং আমি জোরে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাসার সবাই চলে আসে, এসে লাইট অন করে এবং আমি তখন দেখি যে সোফার ওদিকে কেউ নেই। আমি তখন তাদেরকে কিছু বলি না, আমি ভেবে নিই যে এটা আমার হয়তো হ্যালুসিনেশন ছিল, যে রাত জেগে পড়াশোনা করেছি, হয়তোবা চোখের কোনো ভুল ছিল। এই ভেবে আমি আবার শুয়ে পড়ি। এভরিথিং ওয়াজ ফাইন ফর দ্য নেক্সট টু ডেজ, বাট অন দ্য থার্ড ডে আমি আবারও সেম জিনিস দেখতে পাই। এবার আমি দেখলাম যে সেই বৃদ্ধ লোকটি সেম সময় রাত 3:30 দিকে আমার সোফায় বসে আছে এবং সোফার থেকে উঠে সে আমার রুমে হাঁটছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তসবি জপছে এবং আমার দিকে তাকে সেই মিষ্টি হাসিটা দিচ্ছে। তখন আমি ভেবে নিই যে ইট শুড বি টেকেন সিরিয়াসলি। আমি পরদিন আমার এলাকার ইমামের সাথে কনসাল্ট করি, সে আমাকে পরামর্শ দেয় আমি যেন রেগুলার নামাজ পড়ি। তো তার বেশ কিছুদিন সবকিছুই নর্মাল ছিল। তার কিছুদিন পরে, আনুমানিক 10-15 পরে, রাত বাজে 3:30, আমি তাহাজ্জুদের নামাজ শেষ করেছি, আমি সালাম ফিরাবো। যখন আমি ডান দিকে সালাম ফিরালাম তখন আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আমি তখন দেখলাম। আমি দেখলাম যে সেই বৃদ্ধ লোকটি আমার পাশে বসে নামাজ পড়ছে। এটা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে সবকিছু ঠিক ছিল, আমি তাকে আর দেখিনি। তার কিছুদিন পরে আমার ও লেভেল পরীক্ষা। আমার স্পষ্ট মনে আছে আমি ফিজিক্স পেপার 2 দিয়ে বেরোচ্ছি, রাস্তা পার হব, আমার সামনে দুটা বাস খুব দ্রুত গতিতে আসছিল। তো এই সিচুয়েশন গুলোতে কিন্তু বুঝে ওঠা অনেক টাফ হয়ে যায় যে কি করতে হবে। আমিও তখন দিশেহারা হয়ে গেছিলাম, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। বাসগুলো খুব দ্রুত আমার দিকে আসছিল। তখন সেই মুহূর্তে হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে রাস্তার ওই পাশে, আইল্যান্ডের পাশে নিয়ে গেল। যেই আমাকে ধাক্কা দিয়েছে সে আমার জীবনটা বাঁচিয়েছে, নাহলে আমি হয়তো ওইদিন বাস চাপে পড়ে ওই দিন আমার জীবনের শেষ দিন হতে পারত। তা আমি খুবই আগ্রহ নিয়ে পিছনে তাকাই দেখার জন্য যে কে আমাকে বাঁচিয়েছে। আমি যখন পিছনে তাকাই আমি আমার জীবনের সবচেয়ে শকিং জিনিসটা আমি তখন দেখতে পাই। আমি দেখতে পাই যে আমাকে বাঁচিয়েছে এই লোকটা, সেই বৃদ্ধ লোকটি যাকে আমি আমার রুমে দেখতাম, যাকে আমি নামাজ পড়ার পর দেখেছি। এবং আমি যখন তার সাথে কথা বলতে যাব, আমি যখন সামনে এগিয়ে কথা বলতে যাব, উঠে দেখি সে ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। ওইটা ছিল আমার তার সাথে শেষ দেখা। এরপরে আমি তাকে আর কখনো দেখিনি। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।
Boot FM, the night comes alive with Gramophone.
That's right. আপনি হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন আপনার ঘরে, আর সে সময় যদি আবিষ্কার করেন আরো একজনকে এবং সে যদি হয় আপনার অপরিচিত, তাহলে কেমন লাগবে? শুনছেন সবসময় রেডিও ফুটতে রেড পয়েন্ট ও এফ এম, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুদ এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই 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 আপনাদের কাছে এরকম ভয়ঙ্কর অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠাবেন। আমাদের কাছে পাঠাতে হলে যেটা করতে হবে, মোবাইল আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে। ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofutti.fm. ইয়াশা আমাদের লিখেছেন স্টোরিজ আর অসাম, ইমরান আহমেদ আমাদের লিখেছেন, সামিত আমাদের লিখেছেন খুব ভালো লাগলো, ঢাকা থেকে তিনি লিখেছেন। আমরা একটা খবর দিয়ে আসি, তারপরে ঘটনায় যাব আবারও, এবং সেই খবরটা হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি আপনাদেরকে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড বিক নিয়ে এলো, বিক বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না এবং শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয়ের ব্যবহারের উপযোগী। তবে মনে রাখতে হবে এই রেজারটি কেবলমাত্র ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি, গোঁফ শেভের জন্য না। ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে। আজই খোঁজ করুন বিক বডি রেজার, পরিচ্ছন্ন শরীর, পবিত্র মন। যাই হোক, আমরা চলে যাচ্ছি ঘটনায়।
FM, the night comes alive with Grameenphone.
That's right. দুরন্ত লিখছেন নাটোর থেকে, শুনছেন তিনি। শনির আকড়া থেকে আমাদের পাপড়ি লিখেছেন এবং আমাদের সাথে আছেন তিনি। শাকিল আমাদের হাজিপুর থেকে আমাদের সাথে রয়েছেন। ইমরান আহমেদ আমাদের সাথে রয়েছেন। সমিত আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ইস্তি, জুই, মাইশা, প্রিয়া সহ আরো অনেকে। আপনি যদি আমাদের SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফেসবুকের গুলো পরে পড়ব। আপাতত আপনাদের একটা ঘটনা শোনাই, যে ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন। একটু আগে বলছিলাম যে রাতের বেলায় হঠাৎ করেই অপরিচিত কাউকে দেখলে আমাদের ভয় পাবারই কথা, হঠাৎ করে অপরিচিত কারো অস্তিত্ব টের পেলেও আমাদের ভয় পাবার কথা। কিন্তু রাতের বেলায় আপনি যদি পরিচিত কাউকে দেখেন, খুব পরিচিত যার চেহারা খুব চেনা, তাহলে কেমন লাগবে? চলুন শুনি একটা ঘটনা। এরকমই একটা ঘটনা লিখেছেন আমাদেরকে আমাদের একজন লিসনার। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি সবসময় আপনি ভালোর দলে। মাসুম ভাই আপনি কেমন আছেন? ইনশাল্লাহ মাসুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আশা করি ভালো আছেন। আমি মুশফিকুল ইসলাম মিতিন, আমি এবছর খুলনা জেলা স্কুল থেকে SSC পরীক্ষা দিয়ে আল্লাহর রহমতে গোল্ডেন A+ পেয়েছি। আমার বাসা খুলনার জিন্নাপাড়া এলাকায়, বাসা দূরে, এছাড়া পড়াশোনায় ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে আসতে পারছি না। এতদিন আমি অন্যদের ঘটনা শুনে এসেছি, তবে আজ আমি আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করব তা আমার জীবনের চরমতম সত্য একটি ঘটনা। ঘটনা বেশি দিন আগের নয়, গত 26 মে একটা অনুষ্ঠান থাকায় আমাদের বাসায় ফিরতে 9টা বাজে। প্রতিদিনের মতো ওদিন রাতেও আমি একটু কফি খেয়ে রাত 11:20 দিকে ঘুমোতে যাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা 11:00 মধ্যে ঘুমিয়ে পড়েছিল, শুধু আমি বাকি ছিলাম। আমি লাইট অফ করতেই পুরো বাড়িটায় আধার নেমে এলো। আমার চোখ লেগে যাচ্ছিল, হঠাৎ ফোনটি বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোনের নামটি পড়ার চেষ্টা করলাম, দেখলাম মুয়েব, আমার বেস্ট ফ্রেন্ড ফোন করেছে, অন্যতম বেস্ট ফ্রেন্ড। রিসিভ করে ও পাশ থেকে মুহিব বলল, দোস্ত আমার মডেমে কানেকশন শেষ, তুই একটু চার্জ রিচার্জ করে দিবি? এবং ততক্ষণে আমি উঠে বসেছি। ওর গলা শুনে আমার মায়া হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11:30। আমি আমাদের এলাকার বউ বাজারে শুধু একটা দোকানই 12টা পর্যন্ত খোলা থাকে, তো আমার বাসা থেকে 5-6 মিনিটের পথ। আমি ভাবলাম যাই, বন্ধু বিপদে না পড়লে বলতো না, তাই ভাবতে ভাবতে রুমের লাইট নিভিয়ে পকেটে 200 টাকা নিয়ে বউ বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। দেখলাম দোকান খোলাই আছে, এরপর কাজ সেরে একটা চকলেট কিনে খেতে খেতে বাসায় চলে আসলাম। গেট দিয়ে ঢোকার পর অবাক, একি আমার রুমে লাইট চলছে, ভাবলাম হয়তো মা উঠেছে। এরপর আমি কলিং বেল চাপ দিলাম, ঘর থেকে মায়ের গলার আওয়াজ পেলাম, দেখ তো মিতিন কে আসলো। এই কথাটা শোনার পর আমি বিশাল একটা ধাক্কা খেলাম, বলে কি মা, আমি তো ঘরেই নেই। এরপর দরজার কাছে কারো পায়ের আওয়াজ, এরপর দরজা খোলার আওয়াজ। সত্যি বলতে কি, আমি খুবই আগ্রহ নিয়ে এটার জন্য অপেক্ষা করছিলাম, কে দরজা খুলবে? কিন্তু ওপাশ থেকে দরজা খোলার পর আমার মনে হতে লাগলো, যদি জীবনের এই চরম সত্যটা মিথ্যে হয়ে যেত। আমি দেখলাম দরজার ওপাশে আমিই দাঁড়িয়ে আছি, অর্থাৎ মিথিন বাইরে থেকে বেল চাপার পরে মিথিনই ভেতর থেকে দরজা খুলে দিয়েছে। তো এটা দেখে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, এরপর আমার জ্ঞান হারিয়ে ফেলে আমি একটা সময়। সকাল 8:30 দিকে আমার জ্ঞান ফিরলে আমি কাউকে কিছু না বলে, আমি কাউকে কিছু বলি না, শুধু বলি আমি দোকানে গিয়েছিলাম আর কিছু না। পরে শুনি রাত 1:30 দিকে মা আমার রুমের লাইট জ্বলতে দেখে রুমে এসে আমাকে নিচে পড়ে থাকতে দেখে এবং দরজাটা খোলা পায়। রাতের ঘটনা আমি পুরোপুরি চেপে যাই, কারণ বললেও কেউ বিশ্বাস করবে না। আমি এটাও জানি আমি ভুল দেখিনি, আমি স্পষ্ট সবকিছু মনে করতে পারছি, তাহলে কে দরজা খুলে দিল, আমাকে কে ছিল ওটা অবিকল আমার মতোই দেখতে। আজব ব্যাপার হলো, ওই দিন আমি যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে মুইবের ফোনটা ম্যান হলে পড়ে যায়, অত রাতে সিম তোলা তো সম্ভবই না, তাহলে আমাকে কে ফোন দিয়েছিল ওই রাতে। ঘুমের ঘোরে আমি সবকিছু ভাবারও সময় পাইনি, পরে কল লিস্ট চেক করে মুইবের 11:30 দেয়া ফোনের কোনো হদিস আমি পাইনি। এখন বুঝি অজানা ওই ফোনটি আমাকে এত ভয়ানক পরিস্থিতির মুখোমুখি করেছিল, ওই ফোন কলটার জন্য আমার নিজেকে আমি নিজের সামনে দেখতে পেয়েছিলাম। আসলেই কি কল এসেছিল? এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি, আমি যেন পথহারা উপায় হারা। আমি দুদিন অসুস্থ ছিলাম, আস্তে আস্তে সব ঠিকঠাক, জীবনে দ্বিতীয়বার আমি এই পরিস্থিতির সম্মুখীন হতে পাই যাই না। আমার একটা ব্যাখ্যা রয়েছে এই ঘটনা, হতে পারে পুরো ঘটনাটা আপনার লাইফে সত্যি সত্যি ঘটেছে, হতে পারে এরকমও যে হয়তো আপনি কারো ফোন পাননি, পুরো ব্যাপারটা ঘটেছে আপনার স্বপ্নে। আপনি জানি না, আপনি এটা উল্লেখ করেননি যে আপনি পরবর্তীতে যে দোকানে আপনি গিয়ে রিচার্জ করেছেন সেই দোকানে কাউকে কিছু জিজ্ঞেস করেছেন কিনা, বাট এই জিনিসটা হয়তো এরকম হতে পারে, পুরো জিনিসটাই স্বপ্নের ভেতরে ঘটেছে। এবং তবে আরেকটা জিনিস আবার মেলানো কঠিন, তাহলে আপনার মা এসে আপনাকে নিচে পড়ে থাকতে দেখলেন কেন? ব্যাপারটা একটু গোলমেলে কিন্তু মানে বেশ অদ্ভুত এবং বেশ অন্যরকম। আপনিও যদি আজকে হঠাৎ করে আপনি রাতেরবেলা টয়লেট থেকে ফিরে এসে দেখেন যে আপনার বিছানায় আপনি ঘুমিয়ে আছেন, বা আপনি আজকে বাসায় ফিরলেন, বাসায় ফেরার পর আপনি হয়তো কোনো একটা একা ফ্ল্যাটে থাকেন, আপনি ফিরে এসে দেখলেন যে আপনি দরজা খুলে দিচ্ছেন, তাহলে ব্যাপারগুলো কেমন হবে? খুবই 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 অদ্ভুত ব্যাপার হবে। যাই হোক, মানে না, একা ফ্ল্যাটে থাকলে হবে না, সবাই ফ্ল্যাটে আছে, আপনি শুধু বাইরে, ফিরে এসে দেখলেন যে আপনি দরজা খুলে দিচ্ছেন, মানে এই সময়টাকে কোনোভাবেই মানে এড়িয়ে যাবার কোনো উপায় নেই। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা আমরা শুনব।
ধন্যবাদ রাসেল ভাই, আমি হচ্ছি মোহাম্মদ হানিফ সরকার রাহাত, আমি নারায়ণগঞ্জ সোনারগাঁ তাজমহল থেকে এসেছি। এই ঘটনাটা হচ্ছে আমার চাচার সাথে ঘটনা। আমার চাচা তখন পুরান ঢাকায় একটা কোম্পানিতে জব করত, আর আমার চাচা ফ্যামিলি সহ থাকতো আর কি যাত্রাবাড়ি কোনাপাড়া নামক এক জায়গায়। আমার চাচা একদিন জব থেকে বাড়ি ফিরছিল, মানে তখন রাত 12টা বাজে, মানে কোনাপাড়া যেখানে থাকতো আমার ফ্যামিলি সহ, মানে আমার চাচার ফ্যামিলি সহকারে ওইখানে, মানে ওইখানে একটা বট গাছ ছিল আর কি, ওই বট গাছের সাথে দিয়ে আমার চাচা আসতেছিল, তখন দেখে ওইখানে 60টা পুরুষ আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন আমার চাচা যাওয়ার সময় ওইখান থেকে একটা পুরুষ বলে কি দাঁড়া, পরে আমার চাচা দাঁড়ালো, দাঁড়ানোর পরে ওইখান থেকে একটা পুরুষ বলতেছে যে কি এই মেয়েটা হচ্ছে আমাদের বোন, এই বোন আমাদের বোন, আমাদের বোন, এ আপনাকে, মানে এ তোকে অনেক পছন্দ করে, তোকে বিয়ে করতে চায়। আমার চাচা তখন বলল কি আমার, আমি তো বিবাহিত, আমার বাচ্চা আছে, আমার বউ আছে, আমি কিভাবে আরেকজনকে বিয়ে করতে পারি? তখন বলছে কি না, বিয়ে করতেই হবে। পরে আমার চাচা অ্যাভয়েড করে সামনে দিকে চলে যাচ্ছে, পরে পিছনের দিকে ফিরে দেখে ওরা আসতেছে। তারপর আবার বাসার গেটের ভিতরে ঢুকলো, ভিতরে দেখে দেখে ওরাও গেটের ভিতরে ঢুকছে। পরে ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢোকার পরে মানে আমার চাচা দেখলো যে ওরাও ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু আমার চাচা এইগুলো দেখতেছে, আমার চাচি দেখতেছে, মানে এটাই হচ্ছে আমার ঘটনা।
আমাদের দেশের বাড়ি মাদারীপুর এর কালকিনি থানার একটি ঘটনা। কালকিনি থানার একটি গ্রামের নাম হচ্ছে মৌলভীকান্দি। মৌলভীকান্দিতে আরো অনেক বছর আগের কথা, সেখানে একটা রাস্তা তৈরির জন্য কন্ট্রাক্টর কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করতেছিল। তো রাস্তার দুই পাশ থেকে মাটি কেটে রাস্তা ঠিক করতেছিল। তো অনেক শ্রমিকরা যেহেতু কন্ট্রাক্টের কাজ দিনের বেলা সময় দিতে না পারলে রাত্রে কাজ করতেছিল। রাত্রে সন্ধ্যার পর থেকে অনেক সময় রাত্রে 11:00-12:00 পর্যন্ত কাজ করত। তো একদিন ওই এলাকারই একজন শ্রমিক, তার নাম আব্দুল ওহাব, উনি তিনজন শ্রমিক সহ মাটি কাটতে গেল, রাস্তার মাটি। মাটি কাটতে যখন গেল, হঠাৎ করে একজন এক্সট্রা অতিরিক্ত আরেকজন লোক আসছে, যে আমাকে অমুক একজন কন্ট্রাক্টর পাঠাইছে, আমি আপনাদের সাথে মাটি কাটার কাজ করব। তো তাদের সাথে আব্দুল হাই একসাথে কাজ করতেছিল। এর মধ্যে অতিরিক্ত যে লোকটা আসছিল, উনি প্রচুর পরিশ্রম করতে পারতেছিল। উনি মাটি কাটতেছিল আর মাটি ওরা মাথায় নিয়ে রাস্তায় ঢালতেছিল মাটি। তো যত মাটি ওনার মাথায় দেওয়া হইতো উনি নিয়ে নিত। ওরা ভৈরা
মানে অনেক পরিশ্রম করছিল কিন্তু ক্লান্ত হচ্ছিল,
অনেকে অনেক মাটি দেওয়া হয়েছিল। তো অন্য দুই তিনজন এইটা বিষয়টা ফলো করলো, যে এত মাটি দেওয়া হচ্ছে তারপরেও সে
ক্লান্ত হচ্ছে,
ক্লান্ত হচ্ছে।
পরে বলেন,
এটা ঘাবড়ানো ওনারা ভয় পেয়ে গেল বিষয়টা। ভয় পাওয়ার পর ওনারা চিন্তা করলো যে এইবারকা ওনাকে আরো বেশি করে মাটি ভরে দিব, দেখি বিষয়টা কি হয়। আরো বেশি করে মাটি ভরে দেওয়ার পর তারপরে ওই লোকটা ঘাবড়াইল না, ওই লোকটা ঠিক মতো মাটিগুলা ফালাই দিয়ে আসলো। আসার পরে ওনারা এবারকা দুই তিনজন কানা ঘুষা করলো যে এরপর যদি ওই লোকটা আসে ওনাকে আমরা এই মাটির ওরা দিয়া দায়িত্ব ধরবো আর ওনাকে ফালাই দিব। তা উনি একটু দূর থেকে যখন আসলো মাটি নেওয়ার জন্য সেকেন্ড টাইম, তখন তাকে মাটির ওরা দিয়া দায়িত্ব ধরছিল। তো উনি শুয়ে পড়ছিল, মোড়ামুড়ি দিয়ে উঠা বললো আবার। উনি চুপচাপ ছিল তখন, এখন পইরা গিয়া ব্যথা পাইলো কিন্তু কোনো শব্দ করলো না, কথাও বলতেছে না। ওনারা জিজ্ঞেস করতেছে ব্যথা পাইছেন কিনা, কিন্তু কোনো কথার সে জবাব দিতেছিল না। কিছুক্ষণ পরে ওনার এইরকম অ্যাটিচিউড দেখে ওই বাকি তিনজন ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে তারা চিন্তা করলো যে এবার ও মাটি ফালেতে যখন যাবে, তখন ফেরত আসার সময় ওকে কোদাল দিয়া বাড়ি দিবে। তো ও যখন মাটি ফালাইতে গেছে, বেশি করে মাটি ভরে দিছে, ফালাইতে গেছে, তো কোদাল দিয়া এক জোরে কোপ দিয়া তারা তিনজন দৌড়াইয়া তাদের বাড়ির পথের দিকে রওনা দেওয়া শুরু করলো। রওনাদের এর মধ্যে ওই বাকি তিনজন বাসায় পৌঁছানোর পরে পরের দিন সকালে তারা আবার ঘুম থেকে ওইটা ওই সেম জায়গাতে সেম প্লেসটাতে আসলো, দেখতে যে কালকে যে এখানে কোদাল দিয়ে একজনকে বাড়ি দিছি, দেখি ওই লোকটার পরিস্থিতি কি। তো ওই লোকটার পরিস্থিতি ওখানে তো কোনো কিছু নাই, আয়সা দেখলো সকালবেলা একটা কাক মরে পড়ে আছে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা কিছু এবার কমেন্টে যাই। আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ থেকে শুনছেন আমাদের সাথে রাজীব হাসান, এছাড়াও আমার সাথে রয়েছেন মিনহাজ রুমন, এবং তিনি বলছেন আই জাস্ট লাভ ভূত এফ এম। আফরিন শবনম তিথি আমার সাথে রয়েছেন, জাস্ট অ্যামেজিং ভূত রেডিও ফুর্তি। এবং আমাদেরকে মিনহাজ দেখতে পাচ্ছি এখানে লিখেছেন, আমাদের সাথে লিখছেন সারিন সারা, এবং আমাদেরকে লিখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এছাড়াও এখানে আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি ওয়াহিদুল হক নাইম, এছাড়াও নীরব বাপ্পি আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি অনিক অ্যালেক্স, এবং আমাদেরকে তাহসান শিশির লিখেছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন রিফাত হুসাইন শুভ্র আমাদের সাথে আছেন ফেসবুকে, দেখতে পাচ্ছি অ্যাস্থেটিক শাহ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন রিফাত আহমেদ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন সিজুকা মিনাম। আচ্ছা, নামগুলো একটু ডিফিকাল্ট পড়া সবগুলো নাম। শরীফ জোহা আমাদের সাথে রয়েছেন, রিয়াদ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি অনন্যা, এছাড়াও আমাদের সাথে তানভীর রয়েছেন। আমরা ভূত এফএম এর যে পেজ সেই পেজ থেকে পড়লাম, রেডিও ফুর্তি যে পেজটি সেখানেও দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আছেন আমাদের সাথে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন আরমান আলী আশিক, এছাড়াও আমাদের এইখানে রয়েছেন দেখতে পাচ্ছি সোহানুর রহমান স্বপন আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি অন্ধকার সাজ্জাদ, এছাড়াও রাজীব মণ্ডল আমাদের সাথে রয়েছেন, সোহানুর রহমান স্বপন আচ্ছা দুইবার করেছেন, এছাড়াও আমাদের সাথে ড্রিমলেস দ্বীপ আমাদের সাথে রয়েছেন, ইহামেদ ইমরান আমাদের সাথে রয়েছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এহসিন আরাফাত বিশাল, ইয়াসিন আরাফাত বিশাল, এছাড়াও ফারহান রিফাত আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এম বি জাবের চৌধুরী, চৌধুরী, এছাড়া আমাদের সাথে রয়েছেন রাজীব মন্ডল রায়ান, এছাড়াও নিঝুম পুরি, নিলয় আল মামুন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এমডি রানা, রাজীব মন্ডল আমাদের সাথে রয়েছেন, সিতাব কার্জন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এমডি নূর হাসান সহ আরো অনেকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের সাথে ফেসবুকে ছিলেন। আমি দুবার চেষ্টা করেছিলাম ফেসবুকে এটা বলার যে যারা দেশের বাইরে রয়েছেন তারা প্লিজ আপনাদের ঘটনাগুলো পাঠান, আমরা আপনাদের ঘটনাগুলো পড়ব, বাট আমি পরপর দুবার গিয়ে দেখি যে দুজন আমাদেরকে লিখছেন, দুজন আমাদের সম্মানিত, আমি আজকে আর তাদের নামও পড়লাম না, কারণ মানে সবাইকে সবভাবে লজ্জা দেওয়া যায় না হয়তো। যাই হোক, তারা ঢাকায় বসে লিখছেন, একজন লিখলেন কোথা থেকে জানো, কুয়েত থেকে, আর একজন লিখলেন সম্ভবত দুবাই না কোনো জায়গা থেকে। যাই হোক, ব্যাপারগুলো খুবই মানে হাস্যকর আর কি। তো এই জন্যই যারা আছেন যারা দেশের বাইরে রয়েছেন, যারা লাইভ শুনলেন, তাদের কাছ থেকে আজকে আমরা SMS নিতে পারিনি। অ্যান্ড ভাই, আপনি যারা ঢাকায় আছেন আপনি কোনোভাবেই ভেবেন না যে মানে এই মানে জাস্ট একটা ভূতের মতো একটা জায়গায় আপনার নামটা পড়ার জন্য আপনি একটা ছোট্ট একটা এত ছোট একটা কারণে আপনি কেন একটা মিথ্যা বলবেন? সামনে তো আপনার লাইফ পড়ে আছে, আরো অনেক বড় বড় সুযোগ যখন আসবে তখন কি আরো বড় বড় ধরনের কাজ করবেন? সেটা তো ঠিক না, তাই না? তো যাই হোক, আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো আপনারা সারা সপ্তাহ জুড়ে আমাদেরকে আপনাদের ঘটনা পাঠাতে পারেন, আপনাদের ইনবক্স করে আমাদের আপনাদের অনুভূতি জানাতে পারেন, এবং সে সাথে ইমেল করে আমাদের ঘটনা পাঠাতে পারেন। সো সারা সপ্তাহে আমরা আপনাদের সেই দিকে চোখ রাখি যে আপনার কি লিখছেন, আপনাদের মতামতগুলো খুব গুরুত্ব সহকারেই আমরা দেখি, এবং আজকেও কিন্তু আপনাদের লেখাগুলো আমরা পড়েছি। সো সেজন্য আমরা বলবো যে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, লাইভ শুনছেন, এখনই আপনারা ইনবক্স করুন, এবং ইনবক্স করার পরে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার আপনাদের সেই লেখাগুলো নিয়ে ফিরে আসব। আরো একবার জানিয়ে দিই আমাদেরকে কিভাবে ঘটনা পাঠাতে হবে। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে, অথবা লিখে নিতে হবে, অথবা আমাদের ওয়েবসাইটে গেলে, ফেসবুকে গেলে, যে কোনো জায়গাতে গেলে আপনারা এই অ্যাড্রেসটা জানবেন। তারপরে আর একবার বলে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি যান আপনারা ঘটনা আমরা পড়ে শোনাই, আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি রেকর্ড করে আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। সেই সাথে আপনার একটা মানে যদি চান তাহলে অবশ্যই আপনারা লিখিত আকারেও আপনাদের ঘটনাটা পাঠিয়ে দিতে পারেন। আর এই তো, এটা হচ্ছে নিয়ম কানুন। আমি দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন মার্দিয়া সিলেট থেকে, এছাড়াও ইরিন আমাদের ধানমন্ডি থেকে SMS করেছেন, সাব্বির আহমেদ আমাদের SMS করেছেন, ওয়াসিমা আমাদের SMS করেছেন, দুরন্ত এছাড়া আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি মুস্তাফা দোমাদি এছাড়াও আমাদের SMS করেছেন, ফুর্তি জুনায়দ এছাড়াও জহির আমাদের SMS করেছেন, আতিকুর রহমান, রাফি আমাদের সাথে আছেন, রাহাত খান মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আরো অনেকে, এবং সেই রকম আমি আরো দেখতে পাচ্ছি বেশ কিছু SMS। ফুয়াদ উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন, ইমতিয়াজ চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে রয়েছেন, FN AH সাকিব আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আমি একটা কথা বলছিলাম, সেই কথাটা হচ্ছে এরকম যে যদি যারা আপনারা ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আমরা দুজন মানুষের কাছ থেকে এখন ঘটনা যাচ্ছি। একটা হচ্ছে আপনি যদি কোনো পুরনো অতিথি হয়ে থাকেন আমাদের ভূত এফএমের, তিনি ঘটনা পাঠাবেন, আপনি যদি কোনো নতুন অতিথি হয়ে থাকেন আমাদের ভূত এফএমের তিনিও ঘটনা পাঠাবেন। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি, বিরতির পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে, এবং সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
Bhoot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক। আমাদেরকে দেখতে পাচ্ছি, আমাদেরকে হিমেল SMS করেছেন, এছাড়া আরো অনেকেই দেখতে পাচ্ছি, সাদিক আমাদের SMS করেছেন, ইমরান মিরপুর থেকে আমাদের SMS করেছেন, খুবই মজার SMS, আমি পড়লাম না, বাট আমি এটা মানে অবশ্যই এটা মানে এমন একটা পয়েন্ট আপনি বলেছেন, না আগের স্টোরিগুলোকে আপনি শুনেছেন, আগের স্টোরিগুলো যথেষ্ট ভালো ছিল, লাস্ট দুটো স্টোরি নিয়ে আপনি সম্ভবত এই কথাগুলো বলেছেন। ফুর্তি FM ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি লিখেছেন। এছাড়াও আমাদের সাথে লিখেছেন মিরাজ, এছাড়াও মুর্শিদ আমাদের সাথে আছেন, রুমি আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মুবাশির, এছাড়াও তাসফিউল আমাদের সাথে রয়েছেন, ফুর্তি জুনায়দ আমাদের সাথে রয়েছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আবারও লিখেছেন, এছাড়াও আরো অনেকেই লিখেছেন। আজকের হাতে সময় নেই, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।